exclusively on FusionBD.com.
FM 89.2.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 130তম পর্ব শুরু হচ্ছে। সবাইকে আরো একবার আমন্ত্রণ সপ্তাহ ঘুরে, এবং এই 130তম পর্বটি আপনারা শুনতে পাচ্ছেন ABC রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি, সাথে আছে আমার টিম মেম্বার লোবান, সুমন, এবং 12টায় শুরু হওয়া স্পেশাল রাউন্ডে আমার সঙ্গে থাকবে রেজা ভাই, ট্যারট কার্ড রিডার তিনি। অ্যান্ড ডোর ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 130তম পর্বটি আমরা গত সপ্তাহে ধারণ করেছি খুলনার লবণচোড়া এলাকার একটি বিশেষ কোন জায়গাতে। এই সপ্তাহে প্রথম ঘন্টায় আমরা গেস্ট হিসেবে পাচ্ছি দুজনকে, আফসিন রব্বানি এবং রনি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং লোবানের সেখানে যাওয়ার বিশেষ কিছু সাউন্ড বাইট আপনাদেরকে আমরা শোনাব, এবং তারপরে শুরু করব ডর। এই ফাঁকে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দেই, এই প্রথম রেডিওর ইতিহাসে আমরাই এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে হন্টেড প্লেসে যাই কিনা। যদি আপনি সেটা দেখতে চান তাহলে যোগ দিন আমাদের এই বিশেষ পেজে www.facebook.com/dar-tarot. প্রতি শুক্রবার রাত 11:50 আমরা এখানে হন্টেড প্লেস থেকে লাইভে আসি। আশা করছি আপনারা এনজয় করবেন। শুরু হলো ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
হ্যাঁ সুমন, আমরা কিন্তু মোটামুটি বেশ শর্টকাটেই আসতে পারলাম সাদাবাদ পর্যন্ত।
সেটা আসতে পারলাম, কিন্তু এখন তো একটা বড় দ্বিধায় পড়ে গেলাম লোবান।
কি আবার কিসের দ্বিধা, যাবা কি যাবা না?
না, আমি একটা দ্বিধা গান শুনতে শুনতে আসছিলাম।
সিঙ্গারের গান আছে না দ্বিধা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই দ্বিধা শুনছিলাম। দ্বিধা শুনতে শুনতে আর কি একটা জিনিস মাথায় পড়লো, মানে দ্বিধায় পড়ে গেলাম, সেটা হচ্ছে এসিতে যাবো না নন এসিতে যাবো।
নিশ্চয়ই এসিতে যাবো,
আমার তো মনে হয় নন এসিতে যাওয়া ভালো।
না না না, নন এসিতে গেলে ঝামেলা আছে অনেক।
কিরকম?
ডাস্ট ডাস্ট।
ও আচ্ছা, ডাস্ট, ওকে। লোবানের ডাস্ট
আরামে যাওয়া হবে, তোমার সারা রাত জেগে থাকতে হবে, অনেক ঝামেলা আছে।
এই জন্যই আমি, ঠিক আছে, আমি কনফার্ম হয়ে নিচ্ছিলাম তোমার পছন্দটা, কারণ তুমি দেখতে পাচ্ছি আজকে তোমার যে পকেটটা খুব উঁচা উঁচা হয়ে আছে। তো সো প্লিজ ক্যারি অন।
সাথে ব্যাগগুলোর ভিতরেও তো টাকা পয়সা।
এসিতে বা প্লেনে যেভাবে চাও, তুমি যেভাবে বলো ওইভাবে। টিকিটটা কেটে নিয়ে আসো, আমি এখানে একটু বসি।
ঠিক আছে,
এনিওয়েজ টিকিট তুমি কাটো আর আমি কাটি, যেই একজন আমরা আমরা টিকিট কাটতেই হবে।
উফ, মানে গাড়িতে ওঠার সময় যেই ধরনের অবস্থা ছিল না, পুরো চেঞ্জ হয়ে গেছে
একদম।
এই পদ্মার মানে নদীর মাঝামাঝি এবং ফেরির উপরে দাঁড়িয়ে যেই ধরনের বাতাস আর ঠান্ডা লাগতেছে আমার মনে হচ্ছে শীত মানে শুরু হলাম।
যেটা মনে করছিলাম যে আসলে ঠান্ডা মনে হয় গেছে, কিন্তু ফেরিতে কিন্তু যথেষ্ট
মনে হয় আমার শীত শুরু হয়েছে আর কি।
এসি মানে গাড়ির চেয়েও বাইরে অনেক বেশি ঠান্ডা।
ওকে, যে বেশি ঠান্ডা লাগছিল মানে আমি একটু ভেতরে গিয়ে বসতে চাই, তুমি যদি দাঁড়াতে চাও।
লাগবে না, আর ধরো 15 মিনিটের মধ্যে মনে হয় আমরা ঘাটে নামতে পারবো। আমরা বরঞ্চ নিচের দিকে চলে যাই, চলো।
ওকে চলো।
প্রায় 5 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছাই খুলনার লবণচোড়া থানাতে, যেখানে আজকে ডর ধারণ করা হবে।
ঠান্ডা কিন্তু যথেষ্ট
আসলে এখানেও ঠান্ডা, আমি টের পাচ্ছি ভালোই ঠান্ডা। আসলে এখানে এত খোলা জায়গা হওয়াতে চতুর্দিকে তো শুধু ফসলই জমি আর জমি, তার উপরে এই যে ক্ষেতের আইল বলে গ্রামের ভাষায় আমি জানি, সেই ক্ষেতের আইল ধরে এই রাতের বেলা হাঁটার মানে এই মনে হয় গেলাম একটু এই সাইডে পানি না এটা
পানি পানি সাবধান সুমন,
আর একটু হলেই পাপড় ছিল এখানে,
সাবধানে চলো। আর হচ্ছে মালপত্র এবং অন্যান্যরা মনে হয় পৌঁছায় গেছে কিন্তু, হ্যাঁ আমি যতটুকু জানি, তুমি কি একটু যোগাযোগ করবা?
আমার মনে হয় আরেকটু সামনে যাই, এই রাস্তায় আমি ফোন করতে গেলে নির্ঘাত কাদার মধ্যে পড়ব, আমি একটু ভালো জায়গা দেখে
নেব। ঠিক আছে চলো।
ওকে, ফাইনালি কিন্তু আমরা বেশ পৌঁছে গেছি, আমাদের পুরো টিমই আছে এবং অতিথিরাও আছে। আমাদের কোনো জায়গাকে নির্দিষ্ট করা থাকে না, আমরা যখন যেই ধরনের জায়গার সন্ধান পাই আমরা সেই জায়গাতেই ছুটে যেতে চাই, এবং ঠিক সেইভাবেই আজকের এই জায়গাটার সন্ধান পেয়েছি এবং আমরা ছুটে চলে এসেছি। আর একটু বলি যে আমরা যে এনভায়রনমেন্টটাতে আছি সবাই যেন ফিল করতে পারেন কোন জায়গাতে আছে। আমরা খুলনার লবণচোড়া থানার যেই জায়গাটাতে আছি, আমরা যেখানে আছি চতুর্দিকে শুধু বিশাল ফসলি জমি আর জমি এবং বিল রয়েছে এবং বাড়ি ঘর খুব দূরে দূরে, এবং জায়গাটা একদম একটু চোখ বন্ধ করে সবাইকে বলবো যে চিন্তা করে দেখেন, এমন একটা জায়গায় আছেন চতুর্দিকে অন্ধকার এবং মাত্র পাঁচ ছয় জন মানুষ এখানে আছে আর খুব বাড়ি ঘর অনেক দূরে দূরে, এবং দূর থেকে মাঝে মাঝে আমরা শেয়ালের ডাকও শুনতে পাচ্ছি এখান থেকে, এত একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। আর আমরা ঠিক যেখানে বসে আছি এখান থেকেই জাস্ট কয়েক কদম দূরেই হচ্ছে একটা বেশ বড় সড় গাছ রয়েছে, যেই গাছটাতে হয়তো দিনের বেলা যেই গাছটার নিচে অনেকেই ছায়াতে বসার জন্য খুব আরাম বোধ করবেন, কিন্তু রাতের বেলা এই গাছটাকে সবাই অ্যাভয়েড করেই চলতে চায়, এবং আমরা যতই সাহস দেখাই না কেন একটু রেসপেক্ট করতেই হয়, আমরাও সেই জন্য একটু দূরেই অবস্থান করেছি। তো এই এনভায়রনমেন্টটা আপাতত মাথায় রেখে চলুন আমরা মূল জার্নি শুরু করি, এবং একটা পর্যায়ে কিন্তু আপনারা পুরো জায়গার ঘটনাটাই জানবেন এবং এটা শেষ দিকেই আমরা আপনাদের কাছে রিভিল করব। সো এবার মূল জার্নি আমরা শুরু করি। আসলে মূল জার্নি বলতে কি বোঝাই এটা এতদিনে সবাই জেনে গেছেন, যেটা আমি আর লোবান যে জার্নি করে এসে থাকি এটা তো আপনারা জেনেই থাকেন এবং জেনে গেছেন অলরেডি। সো এবার চলুন যে আমাদের যে অতিথি আছে তাদের কাছে যাই। শুরুতে আজকে আমি যাকে দিয়ে শুরু করছি তার পরিচয় দিয়ে শুরু করি আমরা, কারণ যদিও আমরা ডর টিম পুরো টিম জানে তার পরিচয়, যারা শুনবে রেডিওতে তাদের একটু আপনার পরিচয়টা জানার দরকার আছে, যে আপনার পরিচয়টা একটু আমরা শুনি।
আমি আফসিন রব্বানি, থার্ড ইয়ারে পড়তেছি আইবিতে।
ওকে, সো আমরা শুরুতে কোন ঘটনাটা দিয়ে শুরু করতে চাই?
বেসিক্যালি আমার 3-4 বছর আগের কথা, একটা মাছ ধরার একটা নেশা জাগে। সো আমরা প্রায় টিকিট কেটে মাছ ধরতে যেতাম
ঢাকাতেই,
ঢাকাতে না, কাহিনীটা হয়েছে অ্যাকচুয়ালি বরিশালে।
বরিশালে? ওকে।
সো বরিশালে এরকম একটা দিঘি আছে, বিশাল বড় দিঘি। সো ওইখানে আমরা ওভারনাইট মাছ ধরার একটা টিকিট কাটি
রাতের বেলা।
রাতের বেলা,
রাইট। আমি রাতের বেলা বড়শি দিয়ে মাছ ধরার জিনিস কনসেপ্টটা আমার আসলে জানা ছিল না, মানে আমি দেখিনি আগে। আমি একদিন ধানমন্ডি লেকের রাতের দিকে গিয়েছি, তখন আমি দেখছি যে রাতের বেলা মাছ ধরা হচ্ছে, অদ্ভুত লাগে বিষয়টা।
বেসিক্যালি বড় বড় যে মাছগুলো ওগুলো অ্যাকচুয়ালি রাতেই ধরা হয়।
আচ্ছা, রাতে উপরের দিকে আসে।
সো আমরা, আমি আর আমার কাজিন ছিলাম, সো এরকম হয় আমরা দুজনে বসেছিলাম, মাচা করে মাছ ধরা হয়। সো মাচা তো অনেক দূর তীর থেকে নিয়ে গিয়ে মাঝখানে গিয়ে তারপর
মাচাটা বাঁশের মাচাতে,
বাঁশের মাচাতে রাত তখন প্রায় 2টা বাজে। আমি আমার কাজিন বসেছিলাম, তখন আমার কাজিন হঠাৎ করে বলে যে হ্যাঁ অনেক রাত হয়েছে, দেখি যে আশেপাশে হয়তো কোনো চায়ের দোকান খুঁড়ে খুঁজে দেখতে পারি, আমি একটু গেলাম, তুমি বসো। সো আমি আমি গান শুনছিলাম হেডফোনে, আমি বলি আচ্ছা যাও, আমি বসে আছি। আমরা মাছ ধরে না তখন হচ্ছে জালের মধ্যে, পানির মধ্যে রেখে দিই যাতে
না যায়।
বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে আমার কেমন যেন অনুভব করা হলো যে পিছন থেকে কিছু একটা, মানে কিছু একটা আছে। তো আমি পিছন
দিকে, একা ছিলাম,
আমি একা ছিলাম, আশেপাশে অনেক অনেক দূরে হয়তো কেউ মাছ ধরতেছিল, বাট ওই জায়গায়
মাছাগুলো অনেক দূরে দূরে,
অনেক দূরে দূরে।
আচ্ছা,
পিছন দিকে বিশাল একটা বট গাছ, পিছন দিকে যখন তাকাই তখন কেমন জানি আমার মনে হচ্ছিল যে উপরে থেকে কিছু একটা নেমে আসতেছে উল্টে করে, মানে মানুষ সেই প্রিয় অনেক। তা আমি খুব একটা ধ্যান ধারণা না দিয়ে সামনের দিকে তাকাই, কিছুক্ষণ পর যে আমরা যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো না বেশ হটফট করা স্টার্ট করে দিয়েছিল, পানি ছিটাছিটি ছিল। আমি যেহেতু গান চলছিলাম গানটা অফ করে দিই, তখন আমি টের পাই যে মাচার মধ্যে কিছু একটা হাতার শব্দ, মানে আমার পিছন থেকে কেউ আসতেছে হঠাৎ করে, একটা কেমন যদি ভয় নেমে আসে। আমি ওটা হয়তো আমার কাজিনও হইতে পারতো, বাট একা একাই যেন আমার মধ্যে একটা শীতলতা মানে আমি অনুভব করতে পারি। কিছুক্ষণ পর আমি খেয়াল করি যে আমার পাশ দিয়ে বেশ লোমশ একটা হাত, বিশাল মানে আঙ্গুলগুলো অনেক লম্বা লম্বা, লোমশ একটা হাত আমার পাশ দিয়ে ঠিক যাচ্ছে, আমি পিছন থেকে সামনে যাচ্ছে। আমি কিছুই বলতে পারতেছিলাম আমাদের কি, কেন ওরকম টাইপের আমি কিছুই দেখিনি, মানে বেশ বিক্ষুত একটা হাত, কালো কালো লোম, অনেক লম্বা লম্বা আঙ্গুল, ঠিক যেরকম করে হাতটা আসে না সেরকম করে ওটা পিছনে চলে যায়। অন্ধকার ছিল তো অনেক, আমি হাতটা জাস্ট দেখতে পারতেছিলাম যে সামনে যাচ্ছে, যেহেতু আমি একদম মাচার কর্নারে বসা, আমার সামনে পানি ছাড়ার কিছুই নেই, তো ওদিকেই যাচ্ছিল হাতটা,
পানির দিকে,
পানির দিকে।
আচ্ছা,
তো আমি কিছুক্ষণ পর চলে যাওয়ার পর আমার না তখন একটু জ্ঞানের মতো আসে আমার কাছে, সো আমি পিছনে তাক, তখন দেখি যে আমি যে আগে যে গাছটা থেকে কিছু একটা নেমে আসতে দেখেছিলাম ঠিক ওই গাছটা থেকেই উইয়ার্ড প্রকৃতির ভাবে আবার ওটা উঠে চলে যাচ্ছে।
আচ্ছা,
এইটার না আমার কোনো এক্সপ্লেনেশন ছিল না ওটা কি ছিল। কাজিন ঠিক কিছুক্ষণ পরই আমার চলে আসে, আমি তাকে কিছুই বলিনি তখনও, কিন্তু সকালে উঠে অবাক কাণ্ড যেটা ছিল যে আমরা যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আমরা ওটা একটাও খুঁজে পাচ্ছিলাম না,
জাল
জালের মতনই ছিল, একটা মাছও ছিল না। তখন গিয়ে আমি আমার কাজিনকে বলি, আমি জানি না কি হয়েছে, ঠিক তখন কেয়ারটেকার যখন আসে তখন আমি তাদের জিজ্ঞাসা করি এখানে কি কিছু হয়, তখন মা বলে যে কি হয়, বলে কি না অনেক কিছু, আমি বলি কি আপনার সাথে কিছু হয়েছে, বলে হ্যাঁ এরকম একটা কিছু হয়েছে। তখন সে আমার জিজ্ঞাসা করে যে আপনারা কত নাম্বার মাচা ছিলেন, আমি বলি যে হ্যাঁ আমি এত নাম্বার মাচায় ছিলাম, তখন বলে হ্যাঁ মামা এখানে তো অনেকেই থাকে, আমরা আগে থেকে কাউরে কিছু বলি না, যেহেতু অনেকেই বিশ্বাস করে না, হাসি থামাশা করে, কিন্তু এই জন্য বলি না, যা হয়েছে হয়েছে, ভাগ্য ভালো আপনার সাথে কিছু হয় নাই, আগেও কাহিনী ঘটেছে এরকম, অনেকে হয়তো ইয়েও হয়েছে
মানে আঘাতও পেয়েছে,
আঘাতও পেয়েছে, কিন্তু ভালো করেছেন যে আপনি সে সময় পিছনে তাকান নেই, এটা দেখে আপনি যত পিছনে তাকাতেন তাহলে আপনাকে কিছু করেও বসতে পারত। ফার্স্ট এটা ছিল মানে প্যারানর্মাল ঘটনা।
আসলে মাছ ধরা নিয়ে আমরা কিন্তু অনেক ঘটনাই শুনেছি, অনেকের কাছে এরকম ঘটনা আছে, কিন্তু আপনার ঘটনাটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। সো জানি না আপনি বরিশালের যেই জায়গাটার কথা বলছেন আপনি সেই জায়গাটার নাম বলেননি, এবং সেটারও হয়তো একটা লজিক আছে কেন বলেননি, আমরাও সেটা বলবো না। আমরা বরিশালের কেউ যদি শুনে থাকে আমাদের এই ঘটনাটা, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন জায়গাটার কথা আপনি বলছেন। এনিওয়েজ, আমরা পরের দিকে যাই, আর কি ধরনের ঘটনা ঘটেছে?
আরেকটা এরকম ঘটনা যে আমি আমার দাদু বাড়িতে বেড়াতে যাই, সো দাদু বাড়িতে একদম খালি থাকে, সো বেসিক্যালি আমি আমার কাজিনই যাই এখানে থাকি, যেহেতু গ্রাম রাত আমার সে সময় বেশি ঘোরা হয় নাই, তা গ্রামের একটা আলাদা সৌন্দর্য আছে রাত, সো আমার ইচ্ছা আছে যে চলো আমরা রাত ঘুরে আসি গ্রাম, দেখি কেমন হেঁটে আসি, সো এরকমই তো আমরা হাঁটতে বের হই, হেঁটে হেঁটে যাচ্ছি, সো গ্রামগঞ্জ তো অনেক গাছপালা দিয়ে ভর্তি, সেরকম একটা জঙ্গলের মতো তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, সো হঠাৎ করে আমাদের চোখে পড়ে যে ঠিক গাছের উপরে সূর্যের মতো একটা গোলাকার আলোকিত একটা জিনিস, কেউ না দেখলে আমি ঠিক ডিসক্রাইব করে বোঝাইতে পারবো না, জিনিসটা খুবই অবাক লাগতেছিল, মানে এত রাত্রে জিনিসটা কি,
তাহলে তো এটা চতুর্দিকে অনেক আলো হয়ে যাওয়ার,
হ্যাঁ পুরো আলোকিত করে ফেলছিল।
আচ্ছা,
মানে জিনিসটা
হঠাৎ করে কি দেখতে পেলাম,
হঠাৎ করে আমাদের হাতে একটা টর্চ ছিল, আমি জ্বালিয়ে ডাইরেক্ট ওটার দিকে তাক করি, তো ওই জিনিসটা ঠিকই উঠে গিয়ে ভাসতে ভাসতে কিছু দূর গিয়ে থাপ করে নিবে যায়, মানে আউট অফ নোয়ার, আমরা না তখনও ঠিক বুঝতে পারতেছিলাম না জিনিসটা কি, বেসিক্যালি আমরা তখন বলি আচ্ছা যে অনেক কিছুই তো হতে পারে, অনেক জন্তুই তো আছে যে রাত্রে জলে, এরকম টাইপের কিছু, তো আমরা না আবার এরকম ঘুরে টুরে আবার ব্যাক করার সময় ধান ক্ষেত থাকে, তখন ধান কাটা বিশাল মাঠ হাঁটতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, তখন হঠাৎ করে আমার কাজিন পিছনে তাকায়, পিছনে তাকায় হঠাৎ করে ওকে ওর চেহারাটা না ভয় চলে আসে, তো আমি ওর দিকে তাকিয়ে বলে কি হয়েছে, বলে কি তুমি পিছনে তাকাও না সোজা হাতা দাও, আমি কি জন্য জানি সাথে সাথে পিছনে তাকিয়ে ফেলি, দেখলাম যে ওই সেম জিনিস ফলো করতেছে,
ওই গোলার মতো,
গোলার মতো একদম। আগে জঙ্গলের মধ্যে ছিল দেখে আমরা বেশি একটা ইদে নেই, এখন যে খালি জায়গায় ওই জিনিসটা দেখে আমি তখন খুবই ভয় পেয়েছিলাম। আমি সাথে সাথে একটা দৌড় দিই আমি ঠিক বাসার ঢুকে যাই। এরপর ঠিক এটাই
মানে এরপর আর তো ওই জিনিসটা
দেখা হয়নি। বাট
আপনি যেটা বলেছেন মানে আমি সাইন্টিফিক লজিক আমি এটাতে খুঁজে পাচ্ছি না কোনো কিছু আমার দৃষ্টিতে
পাইনি আর কি।
এবং এই ধরনের আগুনের গোলা দেখার অনেক এক্সপিরিয়েন্স অনেকেরই আছে,
জিনিসটা অনেক উজ্জ্বল ছিল মানে
রাইট। তো যেটা হয় আমরা যেটা জানি যে জিন তো হচ্ছে আগুনের তৈরি, এবং জিন যে কোনো শেপে যে কোনো ভাবে অনেক সময় নিজেকে মানে কনভার্ট করতে পারে, ফরমেশনটা চেঞ্জ করতে পারে। অনেক সময় হয় যে জিন এভাবে হচ্ছে নিজেদের মানে রূপটাকে পরিবর্তন করতে পারে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে এই ধরনের রূপ ধরে আর কি। সো হতে পারে এই ধরনেরই কোনো কিছু জিন। এবং আমরা তো জানি যে সব মানুষের চেয়ে জিনের সংখ্যাই পৃথিবীতে অনেক বেশি, সবসময় মানুষকে ফলো করছে জিন, হয়তো সেটা ভালো জিন হতে পারে, মন্দ জিন হতে পারে, হয়তো বা এই ধরনের কিছু একটা ছিল আপনাদের যেটা। ওকে, আমরা এবার পরবর্তী ঘটনার দিকে যাই।
রিসেন্টলি আমরা একটা নতুন বাসা চেঞ্জ করে উঠেছি, 6 মাস হবে। এক মাসের পরই আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমি জানি যে আমার উপরতলায় খালি, কেউ নাই, যেহেতু বাসাটা একদম নতুন, এখনো কেউ মুভ ইন করে নেই।
আচ্ছা,
সো ফার্স্টের দিকে এমন হতো যে ঠিক রাত 2-3টার সময় মনে হতো যে উপরে থেকে সবকিছু ভেঙে চুড়ে একদম মানে একাকার অবস্থা হয়ে যেত, অনেক শব্দ হতো, আমার ঘুম ভেঙে যেত লিটারালি,
এত শব্দ হতো।
এত
বাসায় তো আপনি আরো ফ্যামিলি মেম্বার,
আমি আর আমার আম্মু, আমার আম্মুর জিনিসটা টের পাইত।
আচ্ছা,
আমার আম্মু বলতো যে আচ্ছা উপরে কি হয়, এটা তো বলা যায় না। রিসেন্টলি যেটা হওয়া শুরু করেছে, আমার ঠিক যে আমার বিছনা তা উপরে একটা জানলা, জানলার উপাস থেকে নক আসে হঠাৎ করে।
কয়তলায় বাসা
আপনার? 6তলায়।
6তলায়,
ওখানে মানে ওইখানে দাঁড়ানোর কোনো ই নাই। আর আমি না বুঝতে পারি যে, যেহেতু এরকমও বলতে পারে অনেকে যে হ্যাঁ বাতাসে হয়তো বাতাসের শব্দ একরকম, আর নখ
বাতাসে তো আর নক করবে না, বাতাসে পুরো জানালা খোলা থাকলে পুরো জানালাই নড়বে, নক করবে না।
এটা একদম সিনক্রোনাইজ একটা নক, দুইটা দুইটা করে নক হয় কিছুক্ষণ পর। এরপর প্রায় এখন এই জিনিসটা অনেক ই হয়ে গেছে, আমার এখন গেটেও নক হয়, কিন্তু ঠিক রাত 2-2:30 পর। সো রিসেন্টলি যেটা হয়েছে, সো আমি এরকম ঘুমিয়ে আছি, আমার ঘুম না, আমি ঠিক মনে আছে যে আমি দরজা আটকায় ঘুমাইছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুম ভেঙে থেকে উঠে যাই, আমি বিছানায় বসে পড়ি। তখন আমার খেয়াল হয় যে আম্মু আমার দরজার সামনে দাঁড়িয়ে, জিনিসটা আমার খুবই অবাক লাগে, এত রাতে তো আমার আম্মু আমার রুমের সামনে আসার কথা না। আমার আম্মুর চুল অনেক বড় বড়, সো জিনিসটা হচ্ছে তার চুলটা না সামনের দিকে ই করা ছিল। সো আমি উঠে আমার আম্মারে জিজ্ঞাসা করি যে আম্মু কিছু হয়েছে এত রাতে তুমি যে এসছো? সে না কিছু না বলে খুব আস্তে আস্তে হেঁটে আমার পাশে বসে পড়ে, পাশে বসে পড়েই না হঠাৎ করে আমাকে জড়ায় ধরে। হয় কি আমি না শ্বাস নিতে পারতেছিলাম না, মানে আমার শ্বাস এত জোরে হয়ে গেছিল, আমার শ্বাস বন্ধ হয়ে গেছিল। সো আমি কোনোভাবে আল্লাহর নাম নেওয়া শুরু করি, আমি যেহেতু নিতে পারতেছিলাম না, ঠিক যেভাবে এসেছিল না ঠিক সেভাবে জিনিসটা নাই হয়ে গেল,
মানে মুহূর্তের মধ্যে
নাই। আমার ক্লিয়ারলি মনে আছে যে আমি ঘুমাই নাই, এটা আমার স্বপ্ন ছিল না, আমি ঠিক ওই জায়গায় বসা, কেউ নাই, আমার দরজাও।
আচ্ছা, দরজাও বন্ধ করা,
দরজাও বন্ধ জিনিসটা আমি ক্লিয়ারলি মনে আছে, আমি ঘুম থেকে উঠেই জিনিসটা এক্সপিরিয়েন্স করি, কিন্তু ওটা আমার স্বপ্ন ছিল না, এটা আমার সাথে ঘটছে। আর ঠিক যেখানে ধরছিল না আমার ঠিক ওইখানে একটা স্ক্র্যাচ মার্কও পড়ে।
আচ্ছা,
সো এটাই হয়েছিল আমার সাথে রিসেন্টলি। এখনো আজকে কালকে রাত্রেও কিন্তু আমার রুমে নক হয়েছে।
সিরিয়াসলি?
হ্যাঁ,
মানে কয়দিন, 6 মাস ধরে আছেন আপনারা?
6 মাস ধরে এরকম হচ্ছে, উপরে থেকে শব্দ হয়, নক হয়।
উপরের শব্দটা কি আপনারা উপরে যারা থাকে তাদের সাথে ডিসকাস করেছেন?
উপরে কেউ থাকে না, বিষয়টাই তো এটা,
মানে 6তলার উপরে আর
তারা যে বাসাটা, না 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 বাসা, কিন্তু ওখানে কেউ থাকে না।
আচ্ছা, খালি পড়ে
থাকলো,
ভাড়া হয়নি বা কিছু
হয়নি।
ওকে, তাহলে তো সেখান থেকেও সাউন্ড আসার কথা না,
লজিক্যালি
কথা,
লজিক্যালি।
ওকে, সো আপনারা কোনোভাবে আপনার আশেপাশের বা বাড়িওয়ালাদের সাথে কথা বলার চেষ্টা করেননি এই ধরনের বিষয়টা নিয়ে?
অ্যাকচুয়ালি জিনিসটা নিয়ে এখনো অনেকে বিশ্বাস করতে
চাইবে না।
যেরকম এই জিনিসটা হচ্ছে যে আমার ফ্রেন্ডরাও অনেক সময় আমার রুমে এসে থাকছে, তারাও সেম জিনিস এক্সপিরিয়েন্স করছে। যদি আমি একা করতাম তাহলে আমি বলতে পারতাম যে এটা আমার মনের ভুল বা আমার কিছু, তারাও সেম জিনিস এক্সপিরিয়েন্স করছে।
আপনার যে আম্মুর রূপ ধরে জড়িয়ে ধরেছিল এটা আপনার আম্মুর সাথে শেয়ার করেছিলেন?
এটা না আমি ঠিক শেয়ার করতে পারিনি, কারণ জিনিসটা আমার কাছে নিজের কাছে উইয়ার্ড লাগতেছিল। কেন পরের বার সকালে যখন আমার আম্মুকে দেখি তখন আমারই যেন কেমন লাগে,
মানে
ভয় একটা, ইজ ইট রিয়েল অর নট, আমি নিজেই একটা ভারসাম্যতা হারাই ফেলছিলাম।
আসলে হয় মানে খুব কাছের মানুষদের রূপ ধরে যখন এই ধরনের কাজ ঘটানো হয় না, মানে মানুষ একটা তো হচ্ছে ভয় আছেই, আবার মেন্টাল একটা শক্ত তৈরি হয়ে যায় যে এত কাছের মানুষের রূপটা তখন একটু অন্যরকম হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়। তা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের, সেটা হচ্ছে যে আমার ধারণা যে এর আগে যারা এই বাসায় ছিল বা আপনারা যদি কোনো কিছু একটু ইনভেস্টিগেট করতে পারেন যে আসলে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা এই বাসাটার, এবং ইনফ্যাক্ট আপনাদের পুরো বিল্ডিংয়ে আর কোথাও কারোর সাথে এই ধরনের ঘটনা যদি কোনোভাবে ইনভেস্টিগেট করতে পারেন, আই থিঙ্ক কোনো কিছুর একটা হয়তো বা আপনারা একটা সলিউশন না হোক একটা রহস্যের সমাধানে পৌঁছাতে পারবেন।
অ্যাকচুয়ালি বিষয়টা কি, আমি এটা নিয়ে হাঁটাইতে চাচ্ছি না, কেন যতদূর জানি যে ওটা মানে এরকম একটা একটা প্রচলিত আছে যে ডিস্টার্ব না হলে ওরা ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু আরো বেশি খরচ হবে।
রাইট, এটাও একটা পয়েন্ট আছে যে এই যে এই জিনিসগুলো যদি অনেকেই আছে, যে
এই জন্যই যখন নক আসে বা ই আসে আমি কিন্তু গিয়ে দরজাটা খুলি না বা জানালাটা খুলি না।
কিন্তু আপনাদের এমনিতে অন্য কোনো প্রবলেমও হচ্ছে না?
ও যে ওই রাত ছাড়া এমনি আর কোনো প্রবলেম করে না।
আচ্ছা,
বাট আমি রিসেন্টলি আবার শ্যাডো দেখি একটা, যে আমার ড্রয়িং রুম থেকে ভিতরে দিয়ে কেউ চলে গেছে।
আপনারা কি দুজনে ফ্যামিলি?
আমি বাসায় আমি আর আম্মুই থাকি, আমার আম্মুর রুমও লক থাকে, আমার রুমও লক থাকে, মাঝখানে করিডোর, ওইখানে এখন প্রায় শ্যাডো দেখি। আমি ঠিক জানি না ওটা কি আমি আমার মন থেকে নিতেছি এই কাহিনীর সাথে কানেক্ট করার চেষ্টা।
রাতের বেলায় দেখেন না?
রাতের বেলায়
যেখানে আপনি মানে নিজে থেকে সম্পূর্ণ সচেতন কি ফেক দেখছি বা নিজের আমার ইলিউশন থেকে বা ইমাজিনেশন থেকে কোনো কিছু দেখছি কিনা, যথেষ্ট সচেতন থাকার পরেও কিছু জিনিস অবজার্ভ করছেন, আই থিঙ্ক কিছু না কিছু একটা তো অবশ্যই আছে। তা নাহলে গত 6 মাস ধরে টানা এইভাবে তো হওয়ার কথা না, এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে হচ্ছে।
জি জি,
মানে এটাই হচ্ছে আরো সবচেয়ে সিগনিফিকেন্ট একটা বিষয়। রাত 2টা থেকে 3টার দিকে খুব সম্ভবত এই ঘটনাটা ঘটে। সো খুব ইন্টারেস্টিং একটা ডরের জন্য আপনাদের বাসাটা আমি বলবো বর্তমানে, যদিও আপনাদের জন্য ইন্টারেস্টিং মোটেও না, যাদের সাথে এই ধরনের সিচুয়েশন একটা ঘটে যায় একটা ভয় কাজ করতে থাকে। আপনি বলেছেন যে যখনই নক হয় আপনারা যে আর দরজা খোলেননি কখনো, যদি সামহাও কোনো একদিন খুলে দেখেন কি হতে পারে, মানে কেউ জানি না, কিন্তু আমরা
কেউ জানি না, কিছু নাও হতে পারে আবার অনেক কিছু হয়ে
যায়, নাও হতে পারে অনেক কিছু হতে পারে। সো এইটা আমি মনে করি একটা মানে মেন্টাল একটা ট্রমা আর কি। তো এনিওয়েজ এই হচ্ছিল আপনার এক্সপিরিয়েন্স গুলো।
জি জি,
ওকে ওকে আফসিন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানে আমি আসলে বলবো যে আমি আবার বেশ কিছুদিন পরে কিছু একটু ডিফারেন্ট একটু অন্যরকমের কিছু ঘটনা শুনেছি, আপনার সেই মাছ ধরার ঘটনা এবং হচ্ছে আপনার বাসার, মানে সবচেয়ে বেশি আমি ইন্টারেস্টেড আপনার বাসার ঘটনা নিয়ে। এবং আফসিন ভাই আমি কন্টাক্টে থাকবো আপনাদের, যে আমি জানতে চাই আপডেট যতদিন আপনারা ওই বাসায় আছেন কি প্রবলেমটা কি। ইনফ্যাক্ট এমনও হতে পারে একদিন আমি বা আমরা টিম নিয়ে চলেও যেতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই?
না না না, অবশ্যই। আমিও নিজেও একটা একটা ক্লোজার চাচ্ছি আর কি, মানে আমিও তো ঠিকভাবে এখনো ঘুমাতে পারছি না নকের কারণে, ঘুম ভেঙে যায়
একটা, কিন্তু থাকে মানে চিন্তা একটা থাকেই। সো দেখা যাক, ডট টিমের মাথায় বিষয়টা ঢুকে গেছে।
অলওয়েজ ওয়েলকাম।
অনেক অনেক ধন্যবাদ আফসিন ভাই আরো একবার আপনাকে আমাদের জার্নিতে আসার জন্য।
থ্যাংক ইউ।
মানে ভয় হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
130তম পর্বটি আমরা গত সপ্তাহে ধারণ করেছি খুলনার লবণচোড়া এলাকার একটি বিশেষ কোনো জায়গাতে। এই সপ্তাহে প্রথম ঘন্টায় আমরা গেস্ট হিসেবে পাচ্ছি দুজনকে, আফসিন রব্বানি এবং রনি। বিরতির সময় হয়ে গেছে, 4 মিনিট পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরব ডরে, সাথেই থাকুন। ডর
You're listening to ABC Radio.
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
You're listening to ABC Radio 89.2 FM.
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। ডরের রেসিপিটা মনে করিয়ে দিচ্ছি, যদি সত্যি আপনি পেতে চান ভয়, যদি স্বাদ নিতে চান ডরের, তাহলে হালকা করে জানালাটা খোলা রাখুন, ঘরের বাতি নিভিয়ে দিন, রেডিও যেখানে স্পষ্ট শোনা যায় এরকম একটি জায়গায় বসে শুনতে থাকুন ডর। রাত ১২টায় শুরু হবে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড উইথ রেজা ভাই। আর যারা এখানে আসতে চান জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনা নিয়ে, তারা আমাদেরকে ফোন করুন 09613892892 এই নম্বরে। আবারও ফিরছি ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর।
ওকে, চলুন এবার আমরা আরো একজন যে অতিথি অপেক্ষা করছে আমাদের জন্য, এবার আমরা তার কাছে যাই। এই ফাঁকে একবার আমি বলতে চাই, সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, আমি জানি যে যারা ডর শুনছে এই মুহূর্তে, অনেকের এরকম অনেক অনেক ঘটনা আছে, তাদের নিজেদের সাথে ঘটেছে অথবা এমন হয়েছে যে আপনার আশেপাশে ঘটেছে। এই ঘটনাগুলোকে আমরা হারিয়ে যেতে দিতে চাই না, আমরা চাই এই ঘটনাগুলো আপনারা সবার সাথে শেয়ার করুন, এবং সেই জন্য ডর টিম প্রস্তুত রয়েছে। আপনার আশেপাশে কিংবা আপনার নিজের সাথে যদি কোনো ধরনের কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়ে গিয়ে থাকে, তাহলে বলবো যে আপনি চাইলে আমাদের ডরের জার্নিতে যোগ দিতে পারেন। এবং শুরুতেই ফোন নাম্বার বলা হয় ডরে অংশগ্রহণ করার জন্য, সেই ফোন নাম্বারে ফোন করে আপনি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে পারেন, আপনি ট্যারট কার্ড রাউন্ডে অংশগ্রহণ করতে পারেন। যাই হোক, আমি আরো একবার ফোন নাম্বারটি একটু বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। স্বয়ংক্রিয়ভাবে আপনার কথাগুলো রেকর্ড হবে, আপনি কোথায় থাকেন বর্তমানে এবং কি করেন এই সংক্ষেপে পরিচয়টা দিবেন, এবং একটা ভ্যালিড ফোন নাম্বার বলবেন, যে ফোন নাম্বারটাতে ফোন করে আপনাকে সব সময় পাওয়া যাবে, এবং খুব সংক্ষেপে আপনার কি ধরনের ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো আপনি বলবেন, তারপরে ডট টিমই আপনাদের সাথে যোগাযোগ করবে। ওকে, চলুন এবার আমরা পরবর্তী অতিথির কাছে যাই, তার পরিচয় তার কাছ থেকে দিয়ে আমরা শুরু করি। নামটা কি?
রনি।
রনি, ওকে। সো রনি, আমরা যেটা জানি যে আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে, শুরুতে কোন ঘটনাটা?
আচ্ছা, এটা আমার স্কুল ফ্রেন্ড শামিম, ওর আমি দুজনেই বরিশাল জেলা স্কুল 2005 থেকে মেট্রিক পাস করি। তো কদিন আগে দেখা হয়, তো আমাকে বললো যে ঘটনাটা আমি যাইতে পারবো না, তুই শেয়ার কর। আমি বললাম না স্পেসিফিক এরিয়াতে, বাট এটা আপনি ধরেন মোহাম্মদপুরের ভিতর কোন একটা এরিয়াতে হতে পারে, নতুন নতুন বাসা না তো, ছয়তলা বিল্ডিং, চারতলায় থাকে। ও যেহেতু ওর বাবা নাই, ফ্যামিলিটা নিজেরই দেখতে হয়, আর ঢাকাতে ওর ফ্যামিলি দাওয়া হওয়া সবসময় হয়, তো ওই সময় ওর ভাই বা বোন মানে মা কেউই ছিল না বাসায়, ও একাই ছিল। তো ও করে কেউ স্মোক করার সময় হয়তো অনেক সময় বারান্দায় বা সাধে যে করে, ও বাসার ভিতরে সতরাচর স্মোক করে না। তো এমনি বসে বসে কাজ করতেছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেহেতু, তো হঠাৎ করে সে রাত স্পেসিফিক টাইম বলতে পারে না, বসে এরকমই হবে যে শুনতেছে যে মানে আপনার বাসার নিচে প্রচন্ড মানে বিড়ালের কান্না বা বিড়ালের আওয়াজ, কিন্তু কন্টিনিউসলি সেই জিনিসটা যখন টানা 10-15 মিনিট মানে ও বলতেছে আধা ঘন্টার মতো চলে গেছে, তখন তার কাছে একটু উইয়ার্ড লাগে যে এতক্ষণ কেন হয়, সতরাচর শুনি আমরা বিড়াল কাদা করবে, এতক্ষণ কেন। আচ্ছা যাই হোক, তা আধা ঘন্টা চলে যাওয়ার পর ও শুনলো যে ওর জানালার পাশে দেওয়ালে একটা বাড়ি, লাইক কেউ যদি আপনার দেওয়ালের ওই পাশটাকে জোরে একটা খুশি মারে, হ্যাঁ এরকম একটা সাউন্ড। ও প্রথমে মনে মানে কিছু মনে করে না, ঠিক একটু বলে দুই আরেকবার, এবং এবার শুনছে 2-3 বার, এবার তার মানে সে মোটামুটি শিওর হয়েছে ঘরে মনে হচ্ছে বা বিল্ডিং এ চোট ঢুকছে। তো সে যেটা করে, সে জানলা থেকে মুখটুক বাইক দেখে আশেপাশে কিছু দেখে কিনা, তো ও দেখে না কিছু নাই, কিন্তু সামহাও ওর জানলার পাশে পাইপ ছিল, তো মনে করছে পাইপ ব্যাকে উপর টু পড়ে গেছে নাকি ছাদে। তো সাথে সাথেই ওই বাসা থেকে বের হয়, বের হয়ে সে ছাদে যায়, সাহসী ছিল খুব, ভয়টা পাইত অন্যরকম ভাবে। তো পুরা ছাদ দেখে যে না কেউ নাই, তখন সে চিন্তা করলো যে হয়তো বা রাতের বেলা অন্য কোন জায়গায় সাউন্ড হয়েছে, হয়তো বা আমার মনে হয়েছে যে খুব আমার মানে দেওয়ালে লাগে, সে চিন্তা করলো যে একটু স্মোক করি। তা পানির ট্যাঙ্কের উপরে উঠে স্মোকটা সে করে, করার পরে সে সিগারটা যখন ফালায়, ও যেটা বলে যে দোস্ত ওই সময় এমন না যে বর্ষাকাল ছিল, একদম গরম ছিল এবং বাতাসও নেই, আমার শরীরের ভিতর থেকে মনে হলো যে সিগারটা ফালাইলাম, হঠাৎ করে একটা মানে গরম বাতাস, নট ঠান্ডা বাতাস, গরম বাতাস শরীরের ভিতর থেকে পাস হয়ে যায়, এবং এত জোরে পাস হয় ইস লাইক ঝড়ো বাতাস ওরকম। সেটা আশেপাশে কিন্তু ওইরকম ভাবে কোনো বাতাস নাই, মানে ও যেটা বলে যে পাস হওয়ার পর আমি কি হয়েছে আমি বলতে পারবো না, আমার কিছু মনে নাই, সেন্সলেস হয়ে যায়, ওরা কিছু খেয়াল নাই। ও যখন চোখ মেলে, চোখ মেলা দেখে যে লাইক আগান টাগান শেষ হয়েছে, হালকা পাতলা মানে সূর্য টুটু উঠছে আশেপাশে, এই ফর্ষ হয়। যখন সে উঠে, ও তো পড়ে ছিল আপনার ট্যাঙ্কির উপরে, উঠার দেখে তার শরীরের মানে হাঁটুর পর্যন্ত ট্যাঙ্কির বাহিরে, ট্যাঙ্কির বাহিরে বলতে ট্যাঙ্কিটা তো আপনার বিল্ডিং এর একটা সাইডে, ওই সাইডে বের হওয়া, মানে ইটস লাইক আমরা মুভি টুবিতে মাঝে মাঝে দেখি না যে ঘুম ভাঙা উঠছে, উঠার পর দেখা যায় একদম সামনে নিচে গাড়ি গোলা যেতেছে, বিল্ডিং এর কোনাতে একদম দাঁড়াছে, অনেক পুরোটাই ওরকম। এবং ও বলতেছে দোস্ত আমি জানি না মানে তুই বিলিভ করবি কিনা, বাট আমি উঠেই দেখি যে একদম নিচে গাড়ি বা আপনার মেইন রাস্তাটা আমি দেখতেছি, আমার শরীরের পা হাঁটু ওটা মানে বাইরে, আর বাকি অংশ আমার ট্যাঙ্কির পিছনে। এবং সে উঠা যখন ঝাড়ুটা মানে নিজের একটু পরিষ্কার করে ময়লা টলা ভালো লাগে, দেখে ট্যাঙ্কির মাঝখান থেকে তাকে ধরা ধরি টানে কেউ, শরীরে যে একটা ই থাকে যে আপনার আমি স্যাঁচড়া টানি, এটার
দাগ ছিল,
দাগ ছিল
মানে উপরে
ট্যাঙ্কির উপরে, দাগ বলতে ভাই আমার বালু থাকে না, বালু উপরে
ধুলাবালি, যে
ধুলাবালির উপর থেকে যদি কেউ শরীর টেনে নিয়ে যায় যে একটা সাইন থাকে স্পেসিফিক ওরকম একদম সেম জিনিস, ওকে যে টাইনা নিয়ে আসছে স্পেসিফিক বলা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা সে যে হাঁটু চেক করে দেখে, মানে পায়ে গোড়ালি যখন চেক করে লাল হয়ে আছে, মানে পা ধরা ধরি টানে এরকম, মানে পাঁচ আঙ্গুলের দাগ,
মানে কেউ যদি হাত ধরে টানে।
হ্যাঁ, এবং ও বলতেছে যে দোস্ত এটা মানুষের হাত নয় কিছু, এত বড় কেন, মানে আমি যদি ধরি যে নর্মাল মানুষের যে ফিঙ্গার অ্যাটলিস্ট 2-1 ইঞ্চি লম্বা হবে। আরো যেটা বলে যে তার দুই হাত, ঘাড়, বুকে এইসব জায়গায় আঁচড়ের চিহ্ন পাওয়া যায়, এবং এত চিকন, ও বলতেছে যে দোস্ত ব্লেডের হচ্ছে সূক্ষ্ম, মানে এত চিকন কিভাবে হয়। হ্যাঁ, আর হাতের সাইন তো ছিলই, এবং ও মনে করে কি আমি কি রিয়েলি এখানে ছিলাম নাকি কি হয়েছে আমার সাথে, মানে ও জানে না, ওই ব্যাখ্যা নাই কোন ওর কাছে। এবং ওর কাছে সবচেয়ে বড় পার্টটা ছিল আমাকে হয়তো বা জানে মাইরা ফেলতে চাইছে। চিন্তা করেন যে আপনি ঘুম থেকে উঠে দেখতেছেন যে আপনার শরীরের কিছু অংশ বিল্ডিং এর আউটসাইড পড়ে আছে, বাকি বিল্ডিং এর ভিতরে।
এটা ভয়ের বিষয়, কিন্তু সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে উনি যেটা বলল যে তার ভেতর দিয়ে কিছু একটা পাস করেছে, মানে এইটা কি ছিল আসলে, এটাই আমার হচ্ছে, আমি এইটাই চিন্তা করছিলাম যে
কিছু ঘটনা থাকে না যে আমি সামনে কোনো ভূত দেখি না, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ওর কথা হলো যে আমি পুরো থাদে একা ছিলাম, কিন্তু এইটা কি হইলো আমার সাথে, মানে কিভাবে আমি ওইখানেই বা গেলাম। আর
এমন কি কোনো হতে পারে যে কোনো মানুষ এটা করেছে বা এই ধরনের কিছু, যদিও আমি মানে যদি প্রেক্ষাপট চিন্তা করি এটা চিন্তা করাটা একটু অন্যরকম মনে ইলজিক্যাল মনে হয়, তারপরেও এমন কি হতে পারে।
ও খুবই লজিক্যাল একটা ছেলে, ও নিচে যায়, নিচে যায় দারণকে জিজ্ঞাসা করে আপনি রাতে কই ছিলেন, দারণ বলে যে আমি পুরো রাত জাগনা ছিলাম, আমার ডিউটি আমি ঠিকভাবে করছি, কেউ আমি ঢুকি না
ফ্ল্যাটের, কেউ যদি ছাদে ওঠে
ভাই ফ্ল্যাটের কেউ রাত 2টার সময় আমার মনে হয় না কেউ উঠছে, ও চেক করছে ভালোভাবে, ও স্পেসিফিক ছাদে উঠছেই চিন্তা করে যে কেন হয়তো বা চোর আসছে, সে কাউকে দেখে না, সে তন্ন তন্ন করে খুঁজে পায়, চেক করে দেখে যে না কিছু
ছাদে কি আরো কখনো অন্য কোনো সময়তে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে বা কারোর সাথে।
ও যেটা বলছে যে ছয়তলা তো বাসা, সাততলার ছাদ, তো ছয়তলার লোক নাকি মাঝে মাঝে বলে যেমন ছাদে নাকি এরকম অনেক সময় ফুটস্টেপ শুনে তারা রাতের বেলা 2-3টার দিকে। এখন ও কিন্তু সামহাও কিন্তু মাঝে মাঝে স্মোক করতে যায়, ও বলছে তো আমি এমন না যে কোনো সময় কিছু দেখছি এটাই, তো ও বলতেছে যে না দোস্ত এরকম সম্ভব না, কারণ আমি মোটামুটি এলাকায় আছি অনেকদিন ধরে, কিছু হলে আমি অবশ্যই জানতাম।
আমি জানি না আসলে এটা কি ছিল, তবে একটা জিনিস একটু শেয়ার করতে চাই যে যেটা বলা হয় ছাদ নিয়ে, আসলে ছাদ সবারই পছন্দ ঢাকা শহরের, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যা ছাদ পছন্দ করে না, বিশেষ করে রাতের বেলায় ছাদে যেতে। তো আমার বাসায়ও একটা প্রবলেম আছে, আমার বাসায় প্রবলেম বলতে যে আমাদের যে উপরের তালা আছে তো উনারা অনেকেই অবজেকশন দিত যে রাতের বেলা ছাদে মানুষজন বেশি যায়, ঘোরাঘুরি করে, তাদের ঘুমে ডিস্টার্ব হয় গভীর রাত। তো এটা নিয়ে যখন কথা হয়েছে বাড়িওয়ালার সাথে, বাড়িওয়ালা করেছে কি গেট তালা লাগিয়ে দিয়েছে, এবং সেটার পরেও দেখা যাচ্ছে কন্টিনিউয়াস সেম ঘটনা ঘটেই যাচ্ছে, রিপিট হচ্ছে। ছাদের ঠিক নিচেই যারা থাকতো তারা অলরেডি দুটো ফ্যামিলি শিফট করে গিয়েছে, তো এখন একটা নতুন ফ্যামিলি আসছে, তো এখনো তারা তেমন কিছু নাকি টের পায় নাই। কিন্তু আমি ছাদ পছন্দ করি, আমি রাত 2-3টায় আমি ছাদে কাটিয়েছি, পাইনি।
ও আমি একটা ঘটনা এখানে বলতে খেলাই যে এই ঘটনা কয়দিন পর ও পাখি বলে, ওর কবুতর টবুতর পালা খুব শখ, 10-12 কবুতর বলে, ও বলতেছে এই ঘটনার 1-2 সপ্তাহ পরে ছাদেই পালতো সে, বা একসাথে নাকি একসাথে সব কবুতর মরে যায়।
মরে গেছে,
সব মরে যায়, মানে রোগ টোক হলে তো 1-2 মরে, বা বোঝা যায়
যে অসুস্থ হচ্ছে,
সুস্থ সবকিছুই ছিল, কোনো সমস্যা নাই, পরের দিন সকালে উঠে নাকি দেখে সব কবুতর মরে আছে। ও আরেকটা কথা বলে কবুতর 12টা দূরে নাকি খাঁচার বাইরে, খাঁচা আটকানো ভিতর থেকে, ও সামহাও চিন্তা করছে যে এটা কোনো পোলা পানি দিয়ে কাজ, ও চিন্তা করে রাখছে, কিন্তু ওদের বিল্ডিং এ কিন্তু কম বয়স্ক ছেলে নাই, সব অ্যাডাল্ট।
এটার সাথে এটার কোনো একটা লিঙ্ক হয়তো বা তার কাছে মনে হচ্ছে,
মনে হইতে পারে, এটা মেন্টাল একটা থাকতেই পারে।
ওকে, আমরা এবার আর একটু সামনের দিকে আগাই, পরবর্তী ঘটনায় যেতে চাই।
আচ্ছা, এইটা ভাই, আমি যখন বাইরে ছিলাম, আমি দেশে আসার পরে আমার এক ফ্রেন্ড, ও বাইরে ছিল, তা আমাকে বলে যে এরকম ইংল্যান্ডে তার ফ্রেন্ডের একটা ঘটনা, ওই মেয়েটাও বাংলাদেশি মেয়ে, তো আমাকে শেয়ার করে ঘটনাটা। ওদের প্রত্যেকটি ইউনিভার্সিটি অনেকগুলো হল থাকে, তো সামও এক যে কোনো একটা হলে সে থাকতো, ইটস লাইক বার্মিংহাম কভেন্ট্রি এর আশেপাশে একটা জায়গা। তো ঘটনাটা এরকম ছিল যে রাতের বেলা, মানে ইউনিভার্সিটির হলে তো প্রায় আপনার একটা হলের ভিতরে দুই চার পাঁচশো এরকম স্টুডেন্ট থাকে, মানে অনেক বড়, মানে মোটামুটি আট দশতলা হল থাকে। তো ওরা থাকতো টপ ফ্লোরে, এবং ওই বিল্ডিং এর যেটা প্রবলেম ছিল, নট অনলি কোনো ফ্লোরে, পুরো বিল্ডিং এ একটা প্রবলেম ছিল। প্রবলেম কি, রাতের বেলা প্রত্যেকটা ফ্লোরে ফুটস্টেপ শোনা যাবে, কেউ না কেউ হাঁটতেছে, কোনো না কোনো কিছু যাচ্ছে, হাঁটে মুভমেন্ট থাকবে। এবং ইউনিভার্সিটিতে কিন্তু রেস্ট্রিক্টেড বলা আছে যে রাতের বেলা কেউ যেন এমন ভাবে চলাফেরা না করে যেন অন্য স্টুডেন্টের কোনো ক্ষতি হয়, এবং এটা যদি আইডেন্টিফাই করতে পারে হল থেকে বের করে দিবে। তো সামাও সবাই মনে করছে যে হয়তো বা ছেলে পেলে কিছু ছেলে এরকম করে অবজেকশন জানায়, তো অথরিটিকে অবজেকশন জানায়, অথরিটি বলে সামও তার আগে থেকে কিছু জানতো, তো তারা বলে ঠিক আছে আমরা দেখতেছি। তো দিনকে দিনে ঘটনা বাড়তে থাকে, এবং এরপর থেকে যেটা হয় যে আমার ওই ফ্রেন্ডের যে ফ্রেন্ড, সে যেটা শেয়ার করে, সে একবার এরকম বন্ধুদের কাছ থেকে পার্টি করে বাসায় ফেরে, তো প্রায় দেড়টা বাজে, তখন সে যখন রুমে ঢুকে খুব টায়ার থাকে, হয়তো বা আপনার চারজনের জন্য তিনটা বাথরুম থাকে এবং সেটা বাইরে থাকে, তো টয়লেট থেকে যখন সে বেরোয় দেখে, মানে করিডোর থেকে আপনারা, মানে বাচ্চা ছিল পুরোপুরি বলা ভুল হবে, মানে সাড়ে চার ফিট এরকম কিছু একটা, মানে মানুষ হেঁটে যাচ্ছে। তো ও মনে করলো কি যে মানে কি ব্যাপার এটাকে, এবং সে ওই যা দেখে কেউ নেই। তো দুই একদিন পর পর সে বারান্দাতে এরকমই দেখে যে এরকম বাচ্চা টাচ্চা হাইটা যাচ্ছে, এবং ওই হাইটা যাচ্ছে ভাই ফুটস্টেপও পাওয়া যায়, তো তখন কিন্তু ভূত জিনিসটা মাথায় থাকে না, যাচ্ছে ফুটস্টেপ শুনতেছে, এমন তো ফুটস্টেপ শুনে তখন ভয় পায়, তো ওরকম ভাবে সে ভয় পায় না, তো ডাক দিছে যে কে আপনি, কে হু হু ইজ দিস। আচ্ছা যাই হোক, তো হয় না, তো যাই হোক, তো এখন এরপরে ওখানে একটা রুম থাকে আপনার 215 নম্বর রুম, ওই রুম ফাঁকা, ওই রুমে কেউ নাই। ওই রুম কেন নাই, তো ওই রুম নাকি আপনার মানে কোন স্টুডেন্টকে দেওয়া হয় না, ও জানতো না, তখন প্রথম প্রথম যায়, ওই রুমের পাশেই, দুটা রুমের পাশেই সে পড়ে, তো ও এরকম রুম থেকে সাউন্ড টাউন শুনে, তো বের হওয়া বলে যে রুমে থাকে কে, তো আশেপাশে স্টুডেন্ট বলছে রুমটা ফাঁকা পড়ে, এই রুম তো অনেকদিন ধরে বন্ধ, তুমি কি জানো না, বলছে না, বলছে আমি তো এই রুম থেকে সাউন্ড পাচ্ছি অনেক, হ্যাঁ ভিতরে কেউ থাকলে যেরকম সাউন্ড হয়, বলছে না এই রুমে তো কেউ থাকে না, লাফালাফি করতে যেরকম শোন, বলতেছে আমরা অনেকদিন ধরে পাচ্ছি এবং আমরা অথরিটিকে জানাইছি কিন্তু কোনো কিছুই হয় না। তো একদিন এরকম রাতের বেলায় এতটাই জিনিসটা উৎপাত বাড়ে যে পরে তারা বাধ্য হয়ে ইউনিভার্সিটির একদম যে মেইন যারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদেরকে ব্যাপারটা জানায়, এবং তখন তারা বলে যেটা যে না এখানে আগে থেকেই একটা প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল, যে এইটা নাকি ইউনিভার্সিটি এস্টাবলিশড হয় নাকি 1970-75 এর দিকে, তারও আগের কথা, তো এটা নাকি একসময় মেন্টাল, শিশুদের মেন্টাল হসপিটাল ছিল, ওইখানে শিশুদের মেন্টাল ট্রিটমেন্ট করা হয়তো, মানে মেন্টাল ট্রিটমেন্ট বলতে যা বোঝায়, এবং এর জন্যই নাকি এরকম মাঝে মাঝে বাচ্চাদের দেখা যায় হসপিটাল এখানে, হইতে এবং ফুটস্টেপ শোনা যায়, কান্নার আওয়াজও পাওয়া যায় অনেক সময়। পরে তারা বলে যে আমাদেরকে নতুন কোন জায়গায় দেওয়া হোক, এখন কথা হলো যে এত বড় একটা স্টুডেন্ট একসাথে শিফট করাটা
সম্ভব,
খুবই টাফ, এবং এটা কিন্তু নট কোন ফ্লোর বা কোন স্পেসিফিক রুম, পুরো হলের ভিতরে সমস্যা আছে।
ইনফ্যাক্ট ইংল্যান্ডে এরকম অনেক অনেক জায়গা আছে, আসলে ওই ধরনের এলাকাগুলো একটু পশ এলাকা, তারপরও একটু ভৌতিক ঘটনা প্রচুর প্রভাব।
ওখানে হয়েছে কি যে আমরা লন্ডন বলতে যেটা বুঝি, মানে লন্ডনটা দেখলাম মনে হয় সিটি, বাকি যে নর্মাল সিটিগুলো আছে, বার্মিংহাম একটা সিটি শহর, ওদের হয়েছে কি আমাদের দেশে যেমন ধরেন যে মতিঝিলে খুব ডেভেলপ বা ধানমন্ডি ডেভেলপ, ওদের কিন্তু ব্যাপারটা এরকম না, ওদের হয় কি একটা সিটির ভিতরে একটা জায়গাতেই বড় মার্কেট, এবং ওটা কেন্দ্রিক করে সবকিছু গড়ে ওঠে, আর বাকিগুলোতে কোনোরকম কোনো বড় মার্কেট নাই, হ্যাঁ ওরকম সিটি সেন্টার বলে, প্রত্যেকটা শহর একটা করে সিটি সেন্টার, ওই সিটি সেন্টারে আশেপাশে খুব বেশি মানুষ বা যান্ত্রিকতা, এর আশেপাশে কিন্তু বাংলাদেশে অনেকটা গ্রামের মতো, এবং সাতটা আটটা বাজলেই আপনার মোটামুটি রাস্তা করে পাবেন না কাজ না থাকলে, এরকম অবস্থা, মানে ইটস লাইক অনেকটা আমাদের দেশের গ্রামের সিনের মতো। এবং সত্য কথা, কিছু কিছু জায়গা আছে, বাসা আছে, গুগলে সার্চ মারলে পাবেন টপ 10 হন্টেড হাউস ইন ইংল্যান্ড,
এটা প্রচুর আছে, প্রচুর ধরনের জায়গা রয়েছে,
সরকারি ভাবে লেখা দেওয়া আছে যে আপনার যে মানে যদি কেউ ঢুকতে চাইলে ঢুকো, কিন্তু কিছু হলে কর্তৃপক্ষ দায়ী না।
ওকে, এই হচ্ছে তাহলে আজকে রনির শেয়ার করা ঘটনাগুলো, এবং সেই সাথে এরই সাথে কিন্তু আজকে আমাদেরও প্রায় শেষ দিকে চলে আসছি, আমাদেরও র‍্যাপ আপ করতে হবে। সো অনেক অনেক ধন্যবাদ রনি,
আপনাকে অনেক ধন্যবাদ।
আজকের দুজন অতিথির ঘটনাই আমাদের শোনা হয়ে গেছে, কার কাছে কিরকম লেগেছে আমরা জানি না, তবে আমরা চেষ্টা করেছি যে তাদের যেই ঘটনাগুলো ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, আর বাকিটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে আপনারা কিভাবে এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করবেন, বিশ্বাস করবেন কি করবেন না, সম্পূর্ণ সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। প্রথমে যেই ঘটনাটা শুনেছি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, আমার এখনো কিছু কিছু জিনিস মাথায় ঘুরছে, এবং আমরা বলেছি ওনার সাথে যে আমরা দর টিম আর টাচে থাকতে চাই তার, যদি সম্ভব হয় আমরা যেন চলে যাই, এবং উনিও আমাদেরকে প্রমিস করেছেন। তো যাই হোক, আমরা এবার এই জায়গাতে নিয়ে আসি সবাইকে আবার, যেখানে আজকে ডর ধারণ করছি এবং এই বিলের মাঝে অনেকেই হয়তো বেডরুমে শুয়ে শুয়ে খুব আরামে ডর শুনছেন। একটাবার চিন্তা করে চোখ বুঝে ভাবুন যে আপনি ঠিক এই মাঝরাতে একাকী এই বিলের মধ্যে আছেন, যেখানে আশেপাশে প্রায় কয়েক মাইল দূরে হচ্ছে মানুষের বসতি, অর্থাৎ জোরে চিৎকার করলেও এখান থেকে কেউ কোনো শব্দ শুনতে পাবে না, এমন একটা জায়গায় আছে। সেরকম একটা জায়গায় আজকে আমরা বসে আছি। শুধুমাত্র কোনো কিছু ভৌতিক ঘটনা লাগবে না, এতটুকু এনভায়রনমেন্টই আপনার ভেতরের ভয় তৈরি করার জন্য যথেষ্ট, যদি আপনি এরকম জায়গায় এসে থাকেন কখনো। তারপরেও এখানে ভয়ের একটা যথেষ্ট কারণ রয়েছে। শুরুতেই যেটা বলেছিলাম যে আমরা একটা গাছ থেকে বেশ কিছুটা দূরে বসেছি, রেসপেক্ট বলতে পারেন, বলতে পারেন ভয়ও পেয়েছি। এই গাছটাকে ঘিরে বেশ রকমের ঘটনা প্রচলিত আছে এবং হয়তোবা প্রত্যেকেই প্রত্যেকের এলাকাতে এই ধরনের ঘটনা খুঁজে পাবেন। কম বেশি অনেক এলাকাতে বিভিন্ন ঘটনা প্রচলিত থাকে, ধরতে পারেন এটাও একটা প্রচলিত ঘটনা, কিন্তু এখানকার মানুষ এটাকে একটু খুব বেশি বিলিভ করে এবং সেই বিলিভটা আছে বলেই তারা এইটাকে না ঘাটিয়ে এড়িয়ে চলার চেষ্টা করে। একটা ঘটনা আমরা বলি যে এটা খুব সম্ভবত বেশি দিন আগের না, এবং 2-3 বছর আগের ঘটনা যেটা ঘটে গেছে। এখানে খুব গভীর রাতে দুজন বন্ধু এখান দিয়ে যাচ্ছিল এবং এই রাস্তা ধরে, যদিও এটা শর্টকাট রাস্তা, যদি আপনি ঠিক মেইন রাস্তা থেকে আপনি যদি গ্রামে যেতে চান এটা শর্টকাট ধরলে খুব সহজে আপনি এখান দিয়ে পৌঁছে যেতে পারবেন। তো দুজন বন্ধু যখন যাচ্ছিল, পুরো ক্ষেত একদম নীরব, একদম নীরব। ওরা যখন হাঁটছিল, হাঁটার একটা পর্যায়ে ওরা খেয়াল করে ওদের পেছনেও কেউ হেঁটে আসছে, এবং প্রথমে ওরা বিষয়টা দেখেছে কয়েকবার পেছনে কিন্তু কাউকে দেখেনি। ওরা মনে করেছে যে এই ঘাসের ভেতরে হয়তো কোনো কিছু পোকামাকড় বা পশু পাখি লড়াচড়া করলে যে ধরনের শব্দ হয়, ইঁদুর টিঁদুর গেলে হয়তো এই ধরনের কিছু হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে যখন খুব বেশি রকম অস্তিত্বটা টের পাচ্ছিলেন, তখন পেছনের দিকে লাইট মেরে দেখে ওদের থেকে একটু বেশ কিছুটা দূরে কেউ একজন হেঁটে আসছে এবং এটা একটা মহিলা আকৃতির বোঝা যাচ্ছে। তো তারা একটু হাঁটার গতিটা কমিয়ে দেয়, আসলে ঘটনাটাকে বোঝার জন্য, যেহেতু দুজন ছিল এবং সাহসী ছিল, সো খুব একটা ভয় পায়নি। তো যখন তাদের ডিস্টেন্সটা কমে, খেয়াল করে যে যেই মহিলাটা আস্তে আস্তে তাদের কাছে আসছে, এটা আসলে একটা 18-19 বছরের একটা মেয়ের মতো এবং খুবই রোগা পাতলা এবং বেশ লম্বা আকৃতির, এবং সবচেয়ে বেশি হচ্ছে তাদের চেহারার বর্ণনা সেটা একটু বিভৎস রকমের, মানে একটু ভয় পেয়ে যেতে পারেন। তো এটা দেখে ওরা কিছুটা ভয়ই পেয়ে যায়, তারপরে এটা না মারিয়ে ওরা ওদের মতো হেঁটে যেতে থাকে এবং একটা পর্যায়ে দেখে যে মেয়েটা নাকি খুব কাছে চলে আসে, এবং যখন এই গাছটার কাছে চলে আসে, জাস্ট মানে কিছু একটা জিনিস, মেয়েটাকে আর ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু কিছু একটা জিনিস ওদেরকে ফোর্স করছে গাছটার দিকে চলে যাওয়ার জন্য, তখন কিন্তু আর এই মেয়েটা সিনে নাই। তারপরে হচ্ছে যে ঘটনাটা এরকম ঘটে, আর কি ঘটে তেমন একটা কিছু আমরা জানতে পারি না, কিন্তু পরের দিন সকালবেলা দুজন বন্ধুকেই এখানে পাওয়া যায় এবং খুব মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়, এবং হাসপাতালে নেওয়ার পর একজন বন্ধুর মৃত্যু ঘটে এবং আরেকজন বন্ধু নাকি অনেক দিন ভুগেছে যেই দুর্ঘটনা ঘটে তাদের সাথে, এবং প্রায় কথা বলতে পারেনি প্রায় 5-6 মাস ভোগার পর, অর্থাৎ 5-6 মাস অসুস্থ থাকার পর সে মারা যায় এবং তার স্পষ্ট কথা সে বলতে পারেনি, এবং এই ধরনের কথাগুলি সে ভাঙা ভাঙা ভাবে সবার সাথে বলেছে, তার আশেপাশের মানুষদের সাথে, এবং তারা যেটা বলেছিল যে কোনো কিছু একটা শক্তি তাদেরকে সেই গাছের দিকে টেনে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরেই মনে হয়েছে যে তাদেরকে কোনো কিছু একটা চেপে মাটির মধ্যে একদম পিষে ফেলার চেষ্টা করছে, এবং সেখান থেকে ওরা আপ্রাণ ছোটার চেষ্টা করেছিল আর পারেনি শেষ পর্যন্ত, এবং তারা একটা পর্যায়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। তো এরকম আরো বেশ কিছু ঘটনা এই জায়গাটাকে ঘিরে রয়েছে, আমরা শুধু একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের ঘটনা পুরো এলাকায় প্রচলিত রয়েছে এবং রাতের বেলা মানুষজন তাই এই জায়গাটাকে অ্যাভয়েড করে চলে, এবং এখনো কিন্তু তাই রয়েছে। তো আমরা যাই হোক, এতটুকু শোনার পর আমরা টিম পুরো আগ্রহী হই এবং এক্সপিরিয়েন্সটা নিতে চাই, সেই জন্যই আজকে আমাদের এখানে চলে আসা। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে এবং আমাদের হাতেও সময় নেই, একটু পরেই আপনাদেরকে আমরা আবার স্টুডিওতে ট্যারট সেগমেন্টে নিয়ে যাব। তাই আজকের মতো আমি সুমন এবং লোবান অতিথিদের সহ বিদায় নিচ্ছি, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আপনাদের সাথে যোগ দেব।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ধন্যবাদ সুমন এবং স্পেশালি লোবানকে এরকম একটি জায়গায় গিয়ে দুজন বন্ধুর জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। ডর এই মুহূর্তে টার্ন করবে বিশেষ সেগমেন্টে এবং সেটা শুরু হবে ঠিক রাত ১২টায়। শুরু হচ্ছে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড উইথ রেজা অ্যান্ড আরজে কিপ্রিয়া। অপেক্ষা মাত্র পাঁচ মিনিটের। প্রিয় শ্রোতা, আমাদের স্পেশাল সেগমেন্ট ডরের ট্যারট কার্ড রাউন্ড শুরু হয়ে গেল। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট আপনাদের গত সপ্তাহ ধরেই আমরা দিচ্ছি, ইভেন যারা ফেসবুকে আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্পেশাল ব্যাপারটি শুরু হয়েছে। ইভেন আমরা একের পর এক স্পেশাল ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি ডরের। সেটি হচ্ছে যে রেজা ভাই তার যে পেজটি আছে ডর ট্যারট নামে, সেখানে শুক্রবার অর্থাৎ আগামীকাল রাত ১১:৫০ তিনি ফেসবুকে লাইভ থাকেন এবং সেখানে তিনি হাজার হাজার মানুষের কথা শোনেন। এই বিষয়টা আমরা আসলে এভাবে চালু করার পেছনে একটা মূল কারণ হচ্ছে এই রেডিওতে আসলে কজন মানুষেরই আসলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা সেগুলো নিয়ে কথা বলা যায়, সেজন্যই ফেসবুক লাইভ। এবং ফেসবুকে যে হাজার হাজার টেক্সট আসে সেগুলোর আসলে আপনাদের না দেখলে বুঝতে পারবেন না যে বিচিত্র রকমের সমস্যা, তার চেয়ে বরং আমার মনে হয় ফেসবুক লাইভে যতক্ষণ তারা আপনারা পান তার কাছ থেকে পরামর্শ নেবেন। সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার রাত ১১:৫০ এবং এখন থেকে এটা নিয়মিত। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/dorttarot। আমি আবারও বলি www.facebook.com/dorttarot, দ্যাট ইজ ডর ট্যারট। রেজা ভাই হ্যালো, তো আগে বলেন, তারপর আপনাকে প্রথমে একটা প্রশ্ন করছি। যেটা হচ্ছে যে আপনি ফেসবুক লাইভ করছেন প্রায় দুদিন সপ্তাহ যাবৎ, রাইট? আপনার কোন এক্সপিরিয়েন্স, মানে আপনি কিভাবে হলে ভালো হয় প্রথমে একটু বলে নিতে চাই।
এখানে আমরা সর্বোচ্চ দুজন তিনজন গেস্ট পাই, কিন্তু সমস্যা কিন্তু হাজার হাজার মানুষের। যারা আপনারা এমনি আমাকে ইনবক্স করতেছেন যে ভাই আমার পয়সা দরকার, ব্যবসা হচ্ছে না, এইগুলো কোনো সমস্যা আসলে না। যদি আপনাদের সিরিয়াস সমস্যা থাকে, প্যারানর্মাল সমস্যা থাকে, বাসায় কিছু হচ্ছে বা বাচ্চা কাচ্চার সমস্যা, রেডিওতে যেটা করতে পারি আমি সর্বোচ্চ দুইজন বা তিনজনকে সমাধান দিতে পারি। আর আমি কিন্তু সমাধানকারী না, আমি আগে বলে দিচ্ছি, সমাধানকারী আল্লাহ। আমি কিছুই না, আমি যে মূর্খ মানুষ, বিলিভ করবেন ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে, যে আপনাকে তৈরি করছে সেই একমাত্র সমাধানকারী।
ওকে, সো আপনারা এই পলিসিগুলো মেনে চলবেন। আমাদের কাছে বেশ কয়েকজন গেস্ট আছে, আমরা একের পর একটা দিকে ফ্লোর দিব। আমার সামনে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নামটা একটু বলেন প্রথমে।
আসসালামু আলাইকুম, আমি শাবনাজ।
শাবনাজ,
আমি রামপুরা থেকে এসেছি।
আপনার বর্তমানে বয়স কত?
53।
আপনার সমস্যাটা কি আপনি আগে একটু বলেন।
আমার ছোটবেলা থেকে ভৌতিক কিছু প্রবলেম হয়, স্কুলে পড়ি না, ওই টাইমে আমি বেতুল পড়তে যাই।
বেতুল
জঙ্গলে গিয়েছি, পুরো জঙ্গলটা সেকেন্ডের মধ্যে এত ঘন কালো হয়ে গেল এবং গোল হয়ে একটা মুখোশের মতো এসে আমাকে ঝাম করে ধরলো। ধরার সঙ্গে সঙ্গে আমি দৌড়, ভূত বলে দৌড়েছি। আমি ওই সময় ভূত বলেছি।
তখন আপনার বয়স কত ছিল?
5-6 বছর।
খানজাব জিন জাতির একটা গোত্র, যারা গাছে থাকে ও মানুষকে বিরক্ত করে, কিন্তু মারবে না তারা আপনাকে।
এটা আমার ফার্স্ট গেল। একটু বড় হয়ে যখন স্কুলে যাচ্ছে, বাঁশের মাথা থেকে একটা খুঁটি বলে ওটাকে গ্রাম দেশে, খুঁটিটা পড়লো। পড়ার পর আমি দুষ্ট ছিলাম তো, পা দিয়ে লাফ দিয়ে ফেলে দিয়েছি। ওটা থেকে 8-10টা বিড়াল, ছোট ছোট বাচ্চা, বিড়ালগুলো আমার পিছে পিছে আসছে, আমি দৌড়াতে দৌড়াতে চলে আসছি বাস। তো নেক্সট যেটা ঘটনা ঘটলো আমার জীবনে সেটা হলো, তখন আমার বেবি হয়ে গেছে, অলরেডি বিয়ে হয়েছে, বাচ্চাকে নিয়ে অ্যালোন আমি ঘুমিয়ে আছি, পাশে আমার বেবিটা শোয়া, 6 মাস বা 8 মাস বয়স তখন ওর। হঠাৎ করে রাত্রে আমাকে কে যেন জাপটে ধরেছে তীব্রভাবে, কোনোভাবে ছাড়তে পারছি না। তখন লাইট ঠাস করে অফ হয়ে গেল, আমার প্রত্যেকটা রুমের ফ্যান জ্বলে গেল আপনা আপনি সেকেন্ডের মধ্যে, গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে না, ওই আতঙ্কটা আজও যায় না আমার থেকে, এখনো কিছু ওই যে এখনো আমার গায়ের মধ্যে।
এই যে মোমেন্টগুলো আপনি বলছেন, এই জিনিসগুলো বিশেষ করে আপনি লাস্টে যেটা বললেন, এগুলো কি শুধু আপনি দেখেন নাকি আপনার পাশের আশেপাশে মানুষ
দেখেন?
শুধু আপনি দেখেন?
হ্যাঁ, আশেপাশে দেখেছে। যেমন আমার বোন একদিন গিয়েছে, আমার কাজিন আসছে আমার বাসায়, ও ঘরে বসে আছে, হঠাৎ করে লাইটটা একবার নিচে জ্বলছে ড্রয়িং রুমে, তো ও ভূত বলে চিৎকার দিয়েছে। আমলাম যে ভূত মানে, বলে কি তোমার লাইট এরকম হচ্ছে কেন, আসো কোথায়, তাকিয়ে দেখি কোনো।
বিভিন্ন হন্টেড মানে ভূতের ছবি থাকে বা যেগুলো রিয়েল লাইফ করা হয়, তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি বাসায় ঢোকে তখন কিন্তু ইলেকট্রনিক আইটেম গুলা 19-20 হয়। আবার বাসা যদি ওয়ারিং এর প্রবলেম থাকে সেক্ষেত্রে হয়, অনেকে বলে যে আমার বাসা সব ওকে, নতুন বাসা, নতুন তার লাগানো, নতুন লাইট, তারপর লাইট আপ ডাউন করতেছে, তো অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিক এর কারণে এটা হয়। এটা অবশ্যই জিনদের আসর থাকে অনেক সময়, আমরা শুনি
সুইচ দেয়া আছে, ফ্যান অটো ঘুরে যায়, এটা কি বিয়ে বলতে পারেন?
এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে হয়। কারণ ওদের বডিতে যে ওয়েভটা হয় মাইক্রোওয়েভ, তার আগুনের তৈরি শিখামুক্ত আগুন, মানে যে আগুনের ধোয়া হয় না, ওই আগুনটা আসলে পৃথিবীতে এরকম আগুন নাই, আমরা যে মাটির তৈরি মাটির পৃথিবীতে নাই, তো ওই আগুনটা পৃথিবীতে নাই। তো বৈজ্ঞানিকরা মনে করে যে সায়েন্স এখন বিশ্বাস করা শুরু করছে যে সামথিং সুপার ন্যাচারাল পৃথিবীতে আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তাদের বডিতে কাজ করে, তখনই আমাদের লাইটিং উল্টাপাল্টা হয়, টিভি দেখবেন ঝিঝির করতেছে, একটা লাইট অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, বা কারেন্টের সুইচ নিজে নিজে অন হয়ে যাচ্ছে।
রাইট, তো আপনি রিসেন্টলি কি সমস্যায় আছেন?
রিসেন্ট যেটা হচ্ছে ওই পিছনে কে যেন থাকে আমার খাবার গুলো কেউ একজন খেয়ে ফেলে।
একটা যে বলছিলেন যে আপনি জিন ক্যাপে দেখেন কথা বলেন,
এটা অনেক আগে করেছি, ছেলে আমাকে স্বপ্নে দেখাতো, তখন আমার বিয়ে হয়নি ওই সময়ের ঘটনা, এটা স্বপ্নে দেখাতো যে তুমি আসো তোমার সঙ্গে কথা বলবো বা দেখা করবো।
কে বলতো এটা?
স্বপ্নে বলতো।
উনি দেখতে কেমন?
একদম বুড়ো সাদা দাঁড়িয়ে আছে, দাঁত নেই একটাও, কিন্তু খুব বাচ্চাদের মতো
বয়স্ক জিন আর কি,
খুব বাচ্চাদের মতো চেহারা। হ্যাঁ, আমি নিজে স্বপ্নের মধ্যে ওকে বলেছি আমি কিভাবে বিশ্বাস করব, তুমি যে আমাকে বলছো আমি কষ্ট করে সেই মাজার কোথায় খুঁজে বের করবো, আমি তখন মাজার চিনি না। ও আমাকে লোকেশন স্বপ্নে বলেছে, বাস্তবে না। তো আমি ফার্স্ট টাইম ওকে দেখলাম মিরপুর মাজার শরীফে যেয়ে, তো ও আমাকে বললো যে তুমি আমাকে বিশ্বাস করবা, তোমার যে আলমারিতে যে কাপড়গুলো আছে আয়রন করে আমি সব গাছের মাথায় দিয়ে দিব।
এই যে আলমারির বিষয়টাকে স্বপ্ন দেখছেন?
হ্যাঁ, আলমারি লক করে ঘুমিয়েছি, তো তখন আমারটা থেকেই কাপড়গুলো বের করে গাছের মাথায় ঝুলিয়ে দিস।
এবং এটা কি আপনি দেখেছেন না সবাই দেখেছে?
সবাই দেখেছে। আম্মু বলে কাপড় ওখানে গেল কি করে, আমি তো আর বলি না।
ইন্টারেস্টিং।
পরে আমি মাজার শরীফে গেলাম, ও আমাকে বললো আমি অমুক মিনারের নিচে বসে থাকবো, দেখবো আমার কোনো ছায়া পড়বে না। আমি খুঁজলাম, খোঁজার পরে দেখি কোন লোকজন মিনারের চতুর্দিকে দেখতে বলেছে, দেখি একটা বুড়ো লোকের কোনো ছায়া পড়ে না। আমি আবার ওকে বলছি তুমি দাঁড়াও তোমার ছায়া পড়বে, পড়ে না। তো তখন বলে তুমি কাউকে বলো না আমি বসি, তোমার সাথে আমি কথা আছে। তখন বলে যে অনেক কথা বলেছে, অনেক আগের কথা তো এত মনে নাই, তারপরে যতটুকু মনে আছে বলি, ও আমাকে বললো তুমি কি আমাকে সিগারেট খাওয়াবা, আমি আবার দৌড়ে যে একটা প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। ওর হিস্ট্রি বললো, ওর গল্প বললো, তারপরে আমাকে বললো তুমি এইভাবে এইভাবে চলবা, তোমাকে আমি কিছু জিনিস দিব, আমাকে একটা মালা দিয়েছিল আর একটা টাকা কয়েন দিয়েছিল, বলছে তোমার আলমারির মধ্যে এই কয়েনটা রাখবা আর মালাটা তুমি সাথে রাখবা, আমাকেও বলে দিয়েছে।
মালাটা কি আপনার কাছে এখনো আছে?
ফেলে দিয়েছি, তখন তো ছোট ছিলাম।
ও কি চাচ্ছিল, কি বলতেছিল?
কিছুই বলে নাই, আমার সঙ্গে সবসময় কথা বলবে, দেখা করবে, এটা বলেছে।
দেখা হওয়ার পরে কি আপনার কন্টাক্ট হয়েছে তার?
আমরা
জানি কিবরে ভাই, জিনরা যখন আসর করে মানুষকে, এমনও আছে কাহিনী পূর্বপুরুষ থেকে জিনে আসর করা, মানে জন্ম হয়েছে তার
জেনারেশন
পেটের মধ্যে থেকে, এরকম অনেক বইয়ে পাওয়া যাচ্ছে, আদি বই যেগুলো। আমি এমন এমন জায়গায় গেছি যেখানে মিউজিয়াম থেকে বই আমি লুকাইয়া চুরি করে পড়ছি, যে পাতাগুলো ওগুলো দোয়াতের কালে দেখা অনেক বছর আগে। তো এই বিষয়গুলো এরকম যে অনেক সময় পূর্বপুরুষ থেকে ধরা শুরু করে এবং সারা জীবন আপনার নেক্সট জেনারেশনকে সে রাখবে, কিন্তু সে বুঝতে দেবে না যে সে আছে। সখন সবচেয়ে বড় যেটা সমস্যা হয় মানসিক এবং আর্থিক, শারীরিকটা হয় না, শারীরিকটা অন্য সমস্যা আপনার যে ক্ষেত্রে বলতেছি আমি, সবার ক্ষেত্রে কিন্তু এক না বিষয়, যারা সলিউশন শুনতেছেন মিলা নিবেন না একজনের সাথে আরেকজন, তাহলে কিন্তু প্রবলেম। তখন আপনার একটা লিমিটেড টাইমে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবেন, সব কিছু ঠিক আছে, বিজনেস টিজনেস এভরিথিং ওকে, কিন্তু আর্থিকভাবে আস্তে আস্তে ডাউন হতে হতে এমন অবস্থা হবে, একসময় খুব ভালো ছিলেন এসিতে থেকে অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে এসি নাই, অবস্থা কিন্তু খারাপ, এই বিষয়গুলো হয় তখন ক্ষতিগ্রস্ত হতে 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 এবং পুরো পরিবারটাই নষ্ট হয়ে যাচ্ছে,
ধ্বংস হয়ে যাচ্ছে।
আপনার কি এই সমস্যায়?
হ্যাঁ,
ঘুরে ফিরে কিন্তু পারিবারিক সমস্যায় সবার যাচ্ছে ভাই, প্যারানোমাল থেকে বেড়ে
আমার শারীরিক প্রবলেম হচ্ছে, আমার এই হাতটা অবশ হয়ে যায়।
ডাক্তার দেখেছেন?
অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কিছু পায় না।
বিষয়টা এরকম না যে আমি একটা ফু দিলাম ঠিক হয়ে গেল, এটা এরকম প্রবলেম যাতে ওদেরকে সময় দিতে হয়, স্টাডি করতে হয়। হ্যাঁ, কারণ অনেকে আমাকে ফোন দিতেছেন, এটা আমি একটু বিরক্ত হই মাঝে মধ্যে, দেখা যায় যে কোনো কারণ নাই, ভাই আমার গার্লফ্রেন্ড নাই, ওকে এনে দেন, এগুলো আমি সমাধান কখনো করি না। তো আমি হয়তো বা আপনাকে রাস্তা দেখাতে পারি যে এইভাবে গেলে এটা হতে পারে, এভাবে গেলে ট্রিটমেন্ট হতে পারে এই।
এবং যারা এখানে এই অনুষ্ঠানটা শুনছেন, আমরা বিশ্বাস করি এখানে অনেক ডাক্তার আছেন, অনেক ফিজিশিয়ান আছেন এবং অনেক সায়েন্টিফিক একেবারে আগাগোড়া যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষ কিংবা সাইকিয়াট্রিস্ট যাই বলেন এখানে আছেন, তাদের সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো। অফকোর্স কিছু মানুষ এটাকে বিলিভ করতে পারেন তাদের জায়গা থেকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা এটাকে সুপার ইম্পোজও করি না কিংবা ইম্পোজও করি না কাউকে বিলিভ করার জন্য। তবে পৃথিবীতে সুপার ন্যাচারাল থিং আছে, এটা বিজ্ঞানেই যেমন স্বতঃসিদ্ধ, সেই জায়গাটিকে একেবারেই 100% সত্য বলে সবকিছু বাদ দিয়ে নিজের জীবন ওটাকে প্র্যাকটিস করে যাওয়া ফর দ্য বেটারমেন্ট, সেটা আমরা কখনোই বলি না। ওনাদের কাছেই যান, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না আপনি কোন সলিউশন পাচ্ছেন, এখানে আসলে যে আপনি সলিউশন পাবেন ব্যাপারটা এরকম না, এটা আমার একটা মাধ্যম হতে পারে। ওকে ওকে, প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন ডর ট্যারট স্পেশাল রাউন্ডে আমরা আছি এবং একজন আজকে গেস্ট আছেন, আরো তিনজন গেস্ট অপেক্ষা করছেন, ইনফ্যাক্ট চারজন আমি বলবো, কিন্তু এই মুহূর্তে আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো। আপনার নামটা একটু বলেন।
জি আসসালামু আলাইকুম, আমি অর্ণিকা মেহরিন, আমি সাভার থেকে আসছি।
অর্ণিকা মেহরিন সাভার থেকে আসছে, এবং অর্ণিকা মেহরিনের আগে প্রবলেমটা শুনি, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো প্যারানর্মাল কি প্রবলেমের মধ্যে আছেন, যদি আমাদের প্রয়োজন হয় তারপরে আমরা স্টোরিটা রিভিল করব।
আমার প্রবলেম হচ্ছে আমাদের বাসায় আমরা প্রত্যেকটা মানুষ খুব অসুস্থ থাকছি, এবং এটা ব্ল্যাক ম্যাজিক যে এটা আমরা বুঝতে পারছি, কারণ আমার বাবাকে কিছুদিন আগে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তার পেটে থেকে ছোট্ট একটা টিকটিকের বাচ্চা বের হয়েছিল,
বের করেছে নাভি থেকে।
আচ্ছা আচ্ছা,
আপনাকে সামনে ছিলেন?
হ্যাঁ।
কোন কবিরাজ আসছিল?
কবিরাজ এসেছিল এবং তাকে কাঁচা দুধে শরবত খাওয়ানো হয়েছিল খালি পেটে, ওনাকে হাঁটতে বলেছিল, হাঁটার পরে দেড় ঘন্টার পরে বমি হয়, তখন বাবা কিছুই খায়নি, একদম খালি পেটে ছিল, তখন বমি হওয়ার পরে দেখা গেল যে ট্যাঙের শরবত, এবং একদম পোস্ট ট্যাঙের শরবত এবং একটা ছোট টিকটিকের বাচ্চা। আমি নিয়ে আসছিলাম।
আপনি যে কিনে আসছিলেন?
হ্যাঁ, একদম ফার্মে গিয়ে।
হাতে নিয়েছিল কবিতা?
না, কেউ কিচ্ছু না,
মানে সম্ভব কিছু একটা আছে,
সিম্পল ট্রিক, মানে অবশ্যই আপনাদের সাইন্টিফিক ব্যাখ্যা দিব, পেট থেকে বের হওয়া এটা কিন্তু নরমাল বিষয় না, তো অবশ্যই এটা সামথিং।
কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমরা দেখলাম, দাব্বির কথা বারবার আসছে, দাব্বি ফোরে যখন বমি করে যখন মাথা থেকে চুল বের হচ্ছে বা এরকম কোনো কিছু, এবং ওইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোলে প্রথম দিকে মেয়েটা, সাংবাদিক মেয়েটা,
আগে থেকে মুখে দিয়ে দিচ্ছ,
মুখে দিয়েছো কিংবা তুমি, তাহলে তুমি ঢেকে নিচ্ছে কেন, বারবার ওকে ঢেকে নিচ্ছে কেন কাপড় দিয়ে?
আমার বাবারটা যেমন হয়েছে যে ছোট একটা বাচ্চা, সে কিছু বোঝে না, তাকে দিয়ে ওষুধটা তোলানো হয়, এবং আমরা নিজের সামনে দাঁড়িয়ে থেকে তাকে দিয়ে ওষুধটা পিসা হয়, পিসা হওয়ার পরে ছাকে, ছেকে ওই ওষুধটা দুধের মধ্যে মিশায় এবং সেটা আমি মিশাই। মিশানোর পরে সামনাসামনি দাঁড়িয়ে বাবাকে একটা ফিরি দেয়, যেটাকে গ্রামের ভাষায় ফিরি বলে, শূন্যের উপরে, হ্যাঁ, ওইখানে দাঁড় করিয়ে বাবাকে খাওয়ায়।
আচ্ছা, এই যে দুধটা খাওয়ায়, এর আগে আগে বললেন সে হাত দেয় না দুধে?
না, সে খাওয়ায় না, আমার আম্মু খাইয়েছে।
ওষুধ দিয়ে বলছেন মিশাইছিল?
হ্যাঁ হ্যাঁ।
ওষুধটা কে মিশাইছিল?
ওই আমি মিশিয়েছিলাম।
বাচ্চাটা কে দিয়েছিল আপনাকে? কবিরাজ?
হ্যাঁ, কবিরাজ দিয়েছিল।
এখানে হচ্ছে প্রবলেম, যদি এমন হতো সে ফু দিছে পেট থেকে ঠিকঠিক লাভ দিয়ে বেরিয়ে গেছে, তাহলে একটা বিষয় ছিল, সে কিছু দুধের সাথে তারপরে উনি বমি করছে, খুবই সিম্পল ট্রিক এগুলো। কিন্তু আমার লাইফে এমন দেশে এবং বিদেশে বড় বড় এরকম কবিরের কাছে আমি গেছি, রিয়েল কবিরের আমি হাতে গোনা পেয়েছি মনে করেন একজন বা দুইজন, তারপরে কয়েকজন মারা গেছে। এই বেশিরভাগ হচ্ছে ট্রিক, ম্যাজিক ট্রিক, যারা হাতে হাত কাঁচা পায় যেটা বলা হয়, টাকা পয়সা মেরে খায়, এই হচ্ছে বিষয়। টিকটিকির সাথে জিনের কোন সম্পর্ক নাই, প্রথম কথা হচ্ছে এটা। যদি এমন হতো হুজুর কোন আপনাকে বলছে দোকান থেকে দুধ নিয়ে আসেন, বাবা ওটা দুধ খেয়ে ফেলেছে, তখন বমি করে টিকটিকি বেরোছে, তাহলে কথা, উনি ওষুধ যে মিশালো এখানে তো সামথিং রং, কেন উনি মিশাবে? জিনকে ওষুধ খেলে জিন ইয়ে হয়, সুস্থ হয়ে যায়, এটার বিষয়।
আর ছোট একটা কথা বলতে চাই, যিনি খাইয়েছেন ওষুধটা, হ্যাঁ, উনি কিন্তু আমাদের রিলেটিভ, আমাদের একদম রিলেটিভ। ওষুধটা বাচ্চাদেরকে দিয়ে ঘাসটা তুলেছে, ঘাস, এবং সেই বাচ্চা নিজেই ধুইছে, ধোয়ার পরে পাতায় দিয়ে ওটাকে পিষছে, পিষার পরে যে রসটা সেটা আমার ওড়না দিয়ে ছেকে আমি নিজে দুধের মধ্যে মিলাইছি, এবং আমার আম্মু নিজে বাবাকে খাওয়ায়।
এখন আপনারা আবার একটা কাজ করবেন, একই ঘাস আবার পিষে আবার মরে আবার খাবেন দুধটা, তখন দেখবেন কি হয়, আপনি আপনি অবশ্যই আবার বমি করবেন।
আর যখন এই সমস্যাটা হয়েছিল তখন আমার বাবা আমাকে, আমার মাকে, আমার ছোট ভাইকে কাউকে দেখতে পারতো না, দেখতে পারতো না। আর দ্বিতীয় কথা, সে দুই বছর খানিক সে দিন রাত 24 ঘন্টা ঘুমাতে পারতেছিল না, চোখের মধ্যে দিয়ে কালো হয়ে
গেছে। রাতে ঘুমাতো না?
ঘুমাতেই পারতো না
দুই বছর।
হ্যাঁ, আমরা মানে
এক টানা কতদিন উনি ঘুমায় নাই একটু মনে করে দেন, এক টানা নন স্টপ।
আমার বাবা তো কনস্ট্রাকশন ফার্মের বিজনেস করে, তো তার অনেক শত্রু, দেখা গেল যে দিনের বেলা হয়তো বা একটু ঘুমালো, আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে মানে একা একা চিৎকার করে উঠতো, শুধু বলতো যে আমার পেটে না।
এমন কি হয়েছে যে এক টানা ঘুমায় নাই 10-15 দিন, এক টানা নন স্টপ, এমন হয়েছে
3-4 দিন এরকম ঘুমায় না, এরকম হয়েছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা লজিক্যাল, যদি 11 দিন একটানা না ঘুমায় থাকে একটা মানুষ, তাহলে ভিন্ন কেস, সর্বোচ্চ 2-3 দিন ঠিক আছে, তাহলে এটা লজিক্যাল, এটা লজিক্যাল।
3-4 দিনও দেখা গেল ঘুমায় নাই, সে খাওয়া দাওয়া
এখন কি অবস্থা?
মাঝখানে কয়েকটা বছর খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, প্রচন্ড পরিমাণে, বাবা তো কনস্ট্রাকশনের কাজ করে, বিভিন্ন সাইট থেকে দেখা যায় টাকা পয়সা নিয়ে আসতেছে, কিন্তু কোনো উন্নতি নেই, একদিক দিয়ে আনতেছে, আরেক দিকে আমাদের পেছনে চিকিৎসার খরচে ভাঙতেছে। আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ আছে, আর প্রত্যেকটা মানুষের একই হচ্ছে যে এই আঁটু থেকে অবশ হয়ে যাচ্ছে ব্যথায়, হাঁটতে কষ্ট হচ্ছে, করতে কষ্ট হচ্ছে।
এরকম সমস্যা আমি পাইছি কয়েকজন, হ্যাঁ এরকম জিন জাতীয় প্রবলেম, পা হাঁটুর নিচ থেকে অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়, শরীর ঝিমঝিম করে, ইভেন টয়লেটে অনেকে আছে ওয়েটের কারণে টয়লেটে অনেকক্ষণ বসার পরে হাত পা ঝিমঝিম করে, ওটা ভিন্ন কেস। বাট নর্মালি সে বসে আছে নর্মালি, বাট একটা হাত বডির একটা অংশ ঝিমঝিম করতেছে এবং আলটিমেটলি সে মানে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম কিছু পাওয়া গেছে। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অবশ্যই আছে, অনেকে বলে যে এটা জিনের কাজ। তারপর আপনি বলেন,
তারপরে হচ্ছে কি কিছুদিন আগে বাবার একদম দুই পায়ে থেকে একদম অবশ হয়ে গিয়েছিল, আমরা হসপিটালাইজড করেছিলাম ওনাকে। তো হসপিটালে রাখার পরে আর পাশাপাশি কবিরাজ দিয়েও চিকিৎসা হচ্ছে, তো উনি এখন হাতে হাতে কিছুক্ষণ পর পর ওনার আবার সেই একই রকম ব্যথায়। আবার
এটা আসলে কি হবে, যার সমস্যা তাকে দেখতে হয় বুঝছেন, যার প্রবলেম উনাকে।
আমার প্রত্যেকটা ফ্যামিলি একই অবস্থা, আমারও এই একই অবস্থা হচ্ছে, আমারও পায়ে থেকে অলরেডি ব্যথা হয়ে পড়ে যাচ্ছি, কোনো কাজ না, সোফায় বসে আছি হঠাৎ করে ব্যথা ব্যথা করতেছে, পা সোজা করতে পারতেছি।
এটা ওজনের ব্যাপার আছে, মানুষের হাইটের সাথে ওয়েটের ব্যাপার আছে, আপনি যদি ওয়েটটা একটু লুজ করতে পারেন তখন মানে একটু সুস্থ মানুষ যদি প্রবলেম গুলো হয় তাহলে এটাকে ট্রিট করার ট্রাই করা যায়। মানে ফুললি ওয়েট এবং হাইট এবং ওয়েটের যে সামঞ্জস্য থাকে আমরা এটাকে বিএমআই বলি, বিএমআই যদি অ্যাকুরেট থাকে সেই ক্ষেত্রে, আমাদের যদি কোমরের উপরে ওয়েটটা বেশি থাকে সেক্ষেত্রে পায়ে একটা প্রেশার পড়ে, তো আমাদের হাড্ডিগুলো ক্ষয় হয়, আমাদের হাড্ডিতে ক্যালসিয়ামটা ক্ষয় হয়, লিগামেন্টগুলো লুজ হয়, আমাদের পায়ে জেলি থাকে, জেলিগুলো আসতে পাতলা হয়ে যায়, তখন এই শক্তিটা কমে যায় পায়ে।
কিন্তু আমার বাবা মা সবাই তো শুকনা,
ওনাদেরকে তো আমি দেখিনি, আমি দেখতেছি আপনাকে। বিষয়গুলো আসলে এরকম, মানে এটা সাইন্টিফিক ব্যাখ্যা অনেক আছে আর কি এই বিষয়গুলো, এবং এখন আপনি আমাকে তো খুঁজে পাইনি, যেটা আমি পাইছি আপনি আমাকে যেটা বললেন, আপনাকে হ্যারাস করে ঘুমের মধ্যে সামথিং, বডির এমন এমন জায়গায় হাত দেয় যেটা উচিত না, এরকম ব্যাখ্যা করা যায়, এটা ট্রিটমেন্ট আছে।
2012 থেকে এই পর্যন্ত মানে দুই একদিন ভালো থাকি, আবার দেখা যায় আমি রাত্রে ঘুমাইতেই পাচ্ছি না, এমন এমন হ্যারাসমেন্টের শিকার
দেখেন রাত্রে ঘুমের মধ্যে?
না, ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখি না, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই মিলে বসে টিভি দেখছি, টিভি দেখার পর আমার শরীর আস্তে আস্তে ঝিমঝিম করে, আমি বুঝতে পারছি যে আমি এখন মানে ফিল করছি বাট কিছু বলতে পারতেছি না, আমি অজ্ঞানের মতো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তখনই ফিল করি যে এরকম কোন একটা কিছু আমাকে এমন ভাবে চাপ দিচ্ছে বা এমন কিছু কিছু জায়গাতে স্পর্শ করছে যেটা আমি চাচ্ছি না।
ঘুমের মধ্যে নাকি
মানে আমি জেগে আছি কিন্তু হঠাৎ করে মানে অজ্ঞানের মতো হয়ে গেছি।
এখানে বিষয়টা দুই রকম, একটা হচ্ছে আপনার টিভি দেখতেছেন বসে বসে চোখে ঘুম আসছে তখন, একটা হচ্ছে আপনার পুরা সজাগ,
সজাগ তো পুরা সজাগ, পুরা সজাগ, এমনকি গত রাতেও হয়েছে, গত রাতে এই সিস্টেমে হয়েছে, আমার ফুপাতো ভাইয়ের সাথে আমরা লুডো খেলতেছিলাম, লুডো খেলতেছি হঠাৎ করে আমার সারা শরীর মানে ঝিমঝিম করতেছে, তখন আমি বুঝতেছি যে কিছু একটা হবে হয়তো বা এরকম।
এখানে কি ভাই একটা ব্যাখ্যা আছে, এটা প্যারানর্মাল ব্যাখ্যা আমি দিই, এটা এটা হচ্ছে জিনরা তিন রকম ভাবে আসর করে মানুষকে, এটা আমি অলরেডি বলছি রেডিওতে, শোনা করে আমি জাস্ট যেটা ওনার যেটা হচ্ছে সেটা বলি। যদি জিন কাউকে পছন্দ করে, যদি জিন বা খারাপ আত্মা ডাইনি বলেন আপনারা তো অনেক কিছু ভূত টুত অনেক কিছু বলেন, হ্যাঁ সব একই রূপ, তো জিনরা যদি কাউকে পছন্দ করে তো সে পছন্দ করতে পারে মানুষ, মানুষ জাতিকে, জিনদের মানুষের সাথে বিয়েও হয়, এটা আমরা পাইছি কিন্তু ওদের সন্তান হয় না। তো পছন্দ করার পরে যেটা হয় তখন ও আপনার সঙ্গ কখনো ছাড়বে না, এবং পৃথিবীর বড় বড় কবিরাজ যারা অথবা জিন যারা ছাড়ায় বা যারা যারা ছাড়ায় ওরাও বলে প্রিস্ট, বলে প্রিস্ট, যারা যারা ছাড়ায় জিনকে তারা বলে যে এটা তাদের পক্ষে অসম্ভব। কারণ হচ্ছে তিন প্রকারের জিন মানুষকে ধরে, একটা হচ্ছে তাবিজ কবজ করে আপনার পিছিয়ে লাগাই দিছে, একটা হচ্ছে কোন জায়গাতে হেঁটে যাচ্ছেন বা কোন জায়গায় কোনো কিছু ফেলছেন জিনদের ক্ষতি হয়েছে, আর থার্ড হচ্ছে ভালোবেসে ফেলেছে। ওইটাকে ছাড়ানো অনেকটা মানে অলমোস্ট ইম্পসিবল। কেন সমস্যা? কারণ এটা তো একটা ফিলিংস এর ব্যাপার, আমরা যেমন ফিলিংস আছে জিনদের মধ্যে ফিলিংস আছে, যখন জিন কাউকে পছন্দ করে ভালোবেসে ফেলে তখন তারা এই ধরনের কাজগুলো করে,
মানে মরে যাবে কিন্তু ছাড়বে,
সে মরে যাবে কিন্তু সে আপনাকে আপনার বডি সে ছাড়বে না, বা তো এমন এমন জায়গায় হাত দিবে, এমন এমন কথা বলবে, বা আপনাদের মিশার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি কখনো জিনের আসল চেহারা দেখেন আপনি নিজে অজ্ঞান হয়ে যাবেন ভয়, মানে এত বিদঘুটে চেহারা। আমরা তো অনেক মেয়েরা আছে রেডিও শুনে আমাকে ইনবক্স করে, ভাই একটা জিন দেন না আমার আমি পালি।
আরেকটা জিনিস বলি, এখানে অনেকেই বিষয়টাকে খুব ফান হিসেবে নেয়, মানে অনেকেই দেখি আজেবাজে মন্তব্য করেন এখানে, মানে কোনো ব্যাপারই না, কিছুই হচ্ছে না। আবার দেখি এদের মধ্যে আবার কেউ আছেন ভাই মন্তব্য করাটা ঠিক হয়নি, পরে ভয় পায়,
এবং অনেকের সাথে অনেক কিছু
ঘটে গেছে
ইনবক্স আছে আমি দেখি, অনেক সাথে অনেক কিছু ঘটে গেছে, অনেকে এমনও আমার কাছে মেসেজ আসছে রেডিও শুনছে, শুনে উল্টা পাল্টা কমেন্ট করছে, পরে তার বন্ধু আমাকে ম্যাচ পাঠিয়ে তার ছবি সহকারে তার দুইটা একটা পা
প্যারালাইসিস হয়ে গেছে, পা উল্টে গেছে অটোমেটিক ঘুমের মধ্যে, এরকম অসংখ্য ঘটনা ঘটে। কিন্তু
যাই হোক, সুতরাং মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। এবং পেস্টের ঠিকানা আমি আরো একবার বলে দিই, www.facebook.com/dartarot। আমি আবারও বলছি www.facebook.com/dartarot। এই পেস্টের অ্যাডমিন হচ্ছেন রেজা ভাই সরাসরি, এবং এই পেস্টটিতে আগামীকাল শুক্রবার রাত 11:50 তিনি ফেসবুক লাইভে আসবেন আপনাদের কথা শোনার জন্য, তাকে সরাসরি আপনারা দেখতে পাবেন। এবং আমরা ছোট্ট একটা বিরতি নিব, পর্যায়ে 4 মিনিটের ব্রেক, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর 89.2 FM।
আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডরের ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্ট। প্রিয় শ্রোতা, এখানে একটা কথা আমরা বারবার বলছি, স্পেশালি ফোকাস করছি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা আমরা খুব চ্যালেঞ্জ সহকারে বলছি যে আজ পর্যন্ত রেডিওতে এটা কেউ করেনি। এবং স্পেশালি থ্যাঙ্কস টু রেজা ভাই অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু ঘোস্ট হান্টার টিম, ডরের যে ঘোস্ট হান্টার টিম আছে, আমরা প্রতি শুক্রবার রাত 11:50 আমাদের এই ফেসবুক পেজ থেকে লাইভে দেখাই যে কোনো একটি হন্টেড প্লেস থেকে। আমরা বেশ কয়েকটি প্লেস অলরেডি গিয়েছি, সেগুলো ভিডিও ওখানে আছে। এবং কালকেও অর্থাৎ আগামীকাল ঠিক রাত 11:50 11:50 আমরা আরও একটি বিশেষ হন্টেড প্লেস থেকে লাইভে আসব। আপনারা যদি সরাসরি দেখতে চান, চলে আসুন এই পেজে www.facebook.com/dartarot DARROT দ্যাট ইজ ডর ট্যারট। এই পেজটিতে লাইক দিয়ে দেবেন, তাহলে আপনি মেম্বার হয়ে যাবেন। এবং এখানে আপনার সঙ্গে আছে রেজা ভাই, আমি আর জে কে প্রিয়া তো রয়েছি, আর অর্ণিকা একটু আগে তার সমস্যা নিয়ে কথা বলছিল। তো আপনার যদি আর কিছু বলার থাকে এই ব্যাপারে জিনের,
আপনার যদি এই জিনিসটা হয়, জিনরা একটা মানুষকে ধরে, তার কণ্ঠ চেঞ্জ হয়, শরীরে শক্তি চলে আসে, চোখটা চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, বা সে কাউকে চিনে না, এই প্রবলেম গুলো হয় যখন কাউকে তাবিজ বা কুফরি করা হয়। অনেক সময় অনেক পরিবারকে কুফরি করা হয়, কুফরি করা হচ্ছে তাবিজ করা বা জিনদেরকে চালান দেওয়া, যেটা জিন আপনার পিছনে লেগে থাকবে, ক্ষতি করবে। তো ওই পিচাসের মধ্যে কেউ যদি আপনাকে পছন্দ করে ফেলে, তখন সেটা হচ্ছে মহাবিপদ। যেটা বলতেছিলাম আমি, অনেকে চায় বা একটা জিন দেন পালি, তো যদি কোনোদিন কেউ জিনকে দেখে সরাসরি, সে অজ্ঞান কি, সে মনে স্টোক করে মারাই যাবে। আপনারা দেখবেন অনেক পুরাতন এশিয়ান ছবিগুলো দেখবেন, যারা জিন দেখছিল, যারা জিন দিয়ে উপাসনা করতো আগে অনেক বেশি বেশি, তারা চিত্র অঙ্কন করছে। আপনি মিশরীয় সভ্যতা ঘাটেন, আপনি পিরামিড নিয়ে ঘাটেন, তখন বুঝতে পারবেন যে আসলে অশরীরী জিনিসগুলো কি, তারা কিভাবে আসলো পৃথিবীতে, বা তাদের আসল কিরকম, তখন জানবেন। ফেসবুক আর গুগল থেকে বেরোতে হবে অ্যাটলিস্ট।
ওকে, আমরা পরের গেস্টের কাছে যেতে চাই, আর ওনার ব্যাপারে যদি আপনার কোন সলিউশন দেওয়ার থাকে তাহলে সেটা আপনি ব্যক্তিগত ভাবে দিয়ে দেবেন। ওকে, আমরা এরপর যে আরেকজনের কাছে যাচ্ছি, আপনার নামটা একটু বলেন।
নাম প্রকাশ অনিচ্ছুক।
ফাইন, বয়স কত?
20।
ওকে, কোথায় থাকেন?
আমি যখন 7 কিংবা 8 পড়ি, তখন আমি একটা স্বপ্ন দেখি যে আমি নিজেই মারা গেছি। আমি হচ্ছে মানে একটা গ্রামের ভিতরে আমি একটা সাঁকোর উপরে বসে আছি, আর হচ্ছে আমার লাশটাকে কিছু লোক নিয়ে যাচ্ছে, তো একটা খালের মধ্যে, খালটা শুকায় গেছে এরকম একটা খালের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে আমার জন্য কবর করতেছে, আমি সাঁকোর উপরে বসে বসে দেখতেছি। দেখার পরে এখন আমি খুব বলতে চাচ্ছি যে তোমরা আমাকে এখানে কেন কবর দিবা, একটা ভালো জায়গায় কবর দাও, এখানে কেন দিচ্ছ? খুব কান্না করতেছি, তো কেউই আমার কথা শুনতেছে না। তো এইভাবে দেখার পরেও তখন রাতে ঘুমের ভিতরে অনেক কান্না হয়, সকালে উঠি 7-8 দিন আমার মন খুব খারাপ থাকে যে এমন একটা জিনিস দেখছি, তখন খুব নামাজ পড়া শুরু করছি, মানে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত ছাড়াছাড়ি নাই, বেশ কিছুদিন এভাবে চলে। আর তারপরে হচ্ছে এই ধরনের স্বপ্ন কি দেখি আর বলতে পারি না, কিন্তু স্বপ্নের ভিতরে ঘুম ভাঙে কাঁদতে কাঁদতে অনেক রাতে। মাঝে মাঝে আমি নিজে বুঝতে পারি যে আমার কান্না হচ্ছে, আবার মাঝে মাঝে বলতে পারি না।
একই স্বপ্ন কি বারবার দেখেন?
আমি জানি না
রে ভাই, আজকে আমাদের গেস্ট যারা আসছে প্যারানর্মাল কিছুই পাচ্ছি না আমি। হ্যাঁ, এটাকে র্যাপিড আই মুভমেন্ট বলে, র্যাপিড আই মুভমেন্ট REM। হ্যাঁ, আপনার যেটা হয়, আমরা স্বপ্ন থেকে 6 সেকেন্ড সর্বোচ্চ, আমরা মনে করি এটাকে সারা রাত দেখছি।
সাইন্টিফিক
REM বলে, আমাদের যখন স্বপ্ন কেউ দেখবে, আপনার দেখবেন বাসায় যদি ছোট ছোট বাচ্চা ঘুমিয়ে থাকে, বা আপনার পাশে যদি থাকে ঘুমিয়ে থাকে, তখন সে স্বপ্ন দেখবে তার চোখের পলকটা খুব নড়বে ঘুমের মধ্যে, খুব লাফাবে, এটাকে র্যাপিড আই মুভমেন্ট বলা হয়। ওই মুহূর্তে স্বপ্ন সে দেখতেছে, স্বপ্ন দেখে আমরা সাবকনশিয়াস মাইন্ডে আপনি যা ভাববেন তাই কিন্তু দেখবেন না। আমরা অনেকে মনে করে সারাদিন তুমি চিন্তা করছো একটা জিনিস ওটা স্বপ্ন দেখছো, এটা ভুল। স্বপ্ন পুরাপুরি অবচেতন মন দেখে, সে কি দেখে সে জানে না, মরা স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন লক্ষণ কিন্তু খুব ভালো, যখন কেউ দেখে নিজের মৃত লাশ খুবই ভালো লক্ষণ, তখন আপনারা পরিবারের উন্নতি হবে।
যখন স্বপ্ন দেখি বা এমন কিছু হয় আমি নিজে নড়তে পারি না, বা মানে অনেকে বলে যে তোমার বোবা ভূতে ধরে এরকম কিছু একটা বলে,
তখন তো বডি আর সোল একসাথে নাই। আমরা জানি ঘুমের মধ্যে সোলটা বের হয়ে যায় শরীর থেকে, এটা অনেকে বলে বোবায় ধরা যায় স্বপ্ন দেখা, যেটা বললেন তখন পুরোপুরি বডি ঘুমায় যায়, ব্রেন তখন অ্যাক্টিভ, ব্রেন মৃত্যু এক পর্যন্ত অ্যাক্টিভ থাকে কম এবং বেশি। অনেক সময় আমরা ঘুমের মধ্যে অনেককে ডাক দেয় না, যে ঘুম থেকে উঠো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেয়, কখনো ঝাঁকিয়ে দেওয়া যাবে না কাউকে, তখন তার মৃত্যু হতে পারে। কিন্তু এটা সাইন্টিফিক ব্যাখ্যা নাই, এটা প্যারানর্মাল ব্যাখ্যা, এটা যে বডি থেকে সোলটা বের হয়ে যায়, সোলটা তখন ঘুরতে থাকে, তখন সোল থেকে বডির সাথে আবার অ্যাটাচমেন্ট হইতে সময় লাগে। তখন দেখবেন যতই ঝাঁকিয়ে দেন, অনেক সময় অনেকে মারাও গেছিলেন ঘটনা আছে, তখন সে উঠবে, তখন সে খুব চমকে উঠবে। কিন্তু আমরা এখানে প্যারানর্মাল কিছুই পাই না, কিছুই পাই। যদি প্যারানর্মাল প্রবলেম থাকে সেটা আমার জন্য ইজি হয় সমাধান করতে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আরো একজন বন্ধুকে পর্যায়ে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। কি নাম আপনার?
জবা, নারায়ণগঞ্জ বন্দর থেকে।
নারায়ণগঞ্জ বন্দর থেকে এসছেন, কি সমস্যা জবা?
আমার প্রবলেমটা হয় মানে আমাদের ঘর থেকে স্টার্ট হয়, মানে আমি ঘরে শুয়ে আছি বাট আমি ঘুমাইনি, হাতের পাঁচ আঙ্গুল দিয়ে আমার পা ধরছি, বাট আমি যখন সাথে সাথে ওঠার পর দেখি কেউ নাই, তো আমি ফার্স্ট মনে করি যে কোনো বিলাই হবে। ওই মুহূর্তে এতটুকু থিঙ্ক আসে না যে বিলাই তো এত বড় হাত হয় না, তা আমি যখন উঠি ওঠার পর দেখি যে না কিছু নাই ঘরে, তখন আমার কিছুটা ভয় ঢুকে ভিতরে। আর আমাদের ঘরের পিছনে নুপুরে সাউন্ড শোনা বা আমাদের ঘরের সিঁড়িতে কেউ ওঠা বা কাউকে পাওয়া নাই,
মানে এগুলো আপনার হয় কি? মানে আপনি নুপুরে সাউন্ড শোনেন সিঁড়িতে উঠতেছে কিন্তু আপনি গিয়ে দেখলেন কেউ নাই?
কেউ নাই, দরজা টোকা দিতেছে বাট কেউ নাই, সবাই এটা রিয়েলাইজ করতে পারে।
বাড়িটা কি আপনারাই বানিয়েছিলেন নাকি কারোর কাছ থেকে কিনেছেন?
না, এটা আমার দাদার বাড়ি।
আপনার দেশের বাড়ি
কোথায়? নারায়ণগঞ্জ।
বলেন কি বলবেন?
একটা প্রশ্ন করি আপনাকে, আপনার বাসায় কোনো আপনার কোনো ভাই আছে, ছোট ভাই?
হ্যাঁ, আমার কাজিন আছে আমার ছোট।
যেটা আপনি বললেন মাত্র, সেবেলা শব্দ হওয়া, টিনের চালে ইট মারা, এগুলো জিনরা করে শয়তানরা করে, কিন্তু এটা সিরিয়াস কোনো সিভিয়ার কোনো প্রবলেম
না? এটা সিরিয়াস কোনো প্রবলেম তো আমার সাথে মেইনলি হয়,
সেটা
সেটা হলো যে আমি স্বপ্নে দেখি এমন জায়গায় নিয়ে যায় বাট সেটা আমি যা কখনো যাইনি, বা এরকম জায়গা মেবি নাই, প্লাস আমি ওখান থেকে পালানোর অনেক ট্রাই করি কিন্তু কখনো পালাইতে পাই না। আমার সাথে একটা
স্বপ্নের মধ্যে পারেন না?
স্বপ্নের মধ্যে পাই না, একটা অনেক সময় একটা বাচ্চা থাকে বা আমার পরিচিত কাউ থাকে।
আচ্ছা, এটা মানে হচ্ছে আপনার জীবনটা থমকে গেছে, আপনার একটা গতি ছিল জীবনে, আপনার গতি থাকে না যে ক্লাস ওয়ান থেকে ফেল করে নেয় টেন পর্যন্ত পাস করছি, আপনার জীবনে এই মুহূর্তে গতিটা আটকে গেছে।
উনি যেটা বলে সেটা কি ঠিক আছে? উনি যেটা বলে যে আপনার
গতি, হ্যাঁ আমার পুরো লাইফটা হেলে গেছে এখন।
ওকে,
আর দ্বিতীয়ত যে আমি একদিন স্বপ্নে দেখি যে একটা কালো সাপ, ঠিক আছে, তো আমি একটা রুমে ঢুকছি, তাতে অনুষ্ঠানে অ্যাটেন্ড ছিলাম, স্বপ্নে তখন দেখি আমি বলতেছে যে আমাকে তুমি ভয় পাও কেন? আমি বলতেছি যে আমি আপনাকে প্রচুর ভয় পাই, আপনি আমার সামনে আসবেন।
একটা ছেলে পছন্দ করতো
আমাকে? হ্যাঁ, একটা ছেলে পছন্দ করতো।
এখন রিলেশন নাই? এখনো আছে? ছেলেটা পছন্দ করতো আপনাকে? ছেলেটা দেখতে কেমন?
আমার কাছে ছবি আছে,
ছবিটা দেখান। দেখেন আপনার ফ্যামিলির পিছনে সত্য লাগানো অলরেডি, আপনাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বহুদিন ধরে, ঝগড়া ঝাঁটি চিল্লা চিল্লি ভাই ভাইয়ে ক্ল্যাশ, চাচা চাচায় ক্ল্যাশ, এটা লেগে থাকবে, টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে, বাড়িঘর নিয়ে, খাবার নিয়ে আসা পর্যন্ত ঝগড়া ঝাঁটি লাগবে।
আসলে হ্যাঁ হইতেছে এগুলা,
এবং এখানে মহিলারা ইনভলভ থাকবে বেশি।
হ্যাঁ রাইট,
এগুলোর জন্য ট্রিটমেন্ট করতে হলে ওই বাড়িতে যেতে হবে, ওই বাড়িতে গিয়ে আমাকে একটা গাছ খুঁজে বের করতে হবে, খুঁজে তারপরে আপনার ট্রিটমেন্টে আসতে হবে।
আচ্ছা, আরেকটা আছে, আমাকে যখন মানে দেখানো হচ্ছে ওই মুহূর্তে স্বপ্ন দেখা, একটা ছোট বাচ্চা, সে বলতেছে তোমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে সে কখনো সংসার করে থাকতে পারবে না। তো লাস্ট এই পর্যন্ত আমাকে প্রচন্ড তাবিজ আর প্রচন্ড হুজুর দেখানো হয়েছে, যে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে আমার কাছে মানে কোন হুজুর কাছে না, বিয়ের জন্য না, আমি যে স্বপ্নে দেখি যে আমার এরকমই সমস্যা, বাট আমার মেন সমস্যা আছে এখানে যে আমার ছোট ফুপির কিন্তু বিয়ে হয়নি এই জিনে দেওয়ার কারণে, আর তারা সে আসবে না, আর আমাকে তো আসতে দিবই না,
এখনো অন্যের উপর জিন্দা আছে?
হ্যাঁ এখনো আছে।
ছবি আছে আপনার কাছে?
না না ছবি।
আচ্ছা,
তো আর কি লাস্ট আমি যে হুজুরটাকে দেখানো, উনি বলছে যে আমাকে আমার সেই ফুপু মেয়ে বলতো, তার সাথে শত্রুতা করে জাস্ট আমাকে ধরা হয়, মানে আমার লাইফটা ক্ষতি করার জন্য, তাকে তো পারবে না, তার তাকে যে জিনার মা বলে তাকে তো ক্ষতি কখনোই করতে পারবে না। এটা জাস্ট যে হুজুরকে লাস্ট বার দেখানো হয়েছে ওই হুজুরটা বলছে, তো সে রাজি হয় না যে আমার প্রবলেমটা সলভ করবে, তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে আমার ই করে যে না আমার প্রবলেম
সমস্যা স্বপ্ন দেখেন।
হ্যাঁ, সবসময় অসুস্থ থাকি,
যদি আমি এটা স্বপ্ন দেখা বন্ধ করে দিতে পারি তাহলে কি মনে করবেন যে সমাধান?
না আমি চাইতেছি আমি হ্যাঁ ব্যাপারটা থেকে বাইর হইতে
স্বপ্ন থেকে বাইর হইতে এটা আপনি আজকে থেকে সমাধান এগুলো মনে করেন আর নেক্সট
এটাই যে আমি আমার বিয়ের পর আসলে আমার বিয়ের এক মাস কাবিন হয়েছে মানে কাবিন এক মাস পর আসলে বাসায় যাই
যে এই যা ছবি দেখালেন ওর সাথে
এটা আমার ফ্যামিলিগত ভাবে ঠিক করে যার সাথে বিয়ে হয় তো আমার বিয়ের দশ দিন জাস্ট আমি ওর বাসায় থাকি ওই দশ দিনের মধ্যে আমার পানি ছিটা দেয় কি কারণে দেয় তা আমি জানি
পানি ছিটা
আপনার বিয়ে হয়েছে সে কি আপনার বয়স অনেক বেশি বড়
অনেক বড় যে আমি আমার মার সাথে অনেক কান্না করছি যে
যার সাথে তার বিয়ে হয়েছে যদি একসাথে দুজন হাঁটে মনে হবে যে বাবার
মেয়ে হাঁটতেছে
কিন্তু আমার বিয়েটা ঠিক না দশ দিন পরে আমি বাসায় চলে
আসি আরো বিয়ে শাদী করছেন
না না ঠিক না
সমস্যা নাই নর্মাল যেহেতু মানুষের লাইফ আটকে থাকে না
কিন্তু তারা আমাকে পানি ছিটা দেওয়ার মানে কি ছিল
মানে কিসের পানি ছিটা দিতে হবে
যাই না যখন ঠিক মাগরিব ওয়াক্তটা হইতো তখন আমাকে প্রত্যেক দিন পানি
এটা কুসংস্কার আছে কি ভাই দেখবেন আপনি অনেক জায়গায় অনেক দোকান পাট যখন খোলা হয় তারা পানির মধ্যে পানিটা তারা ছিটায় রাস্তার মধ্যে একটা কারণ হচ্ছে ধুলা যাতে না ওরে আর অনেকে কুসংস্কার পানি ছিটাইলে আমার কাছে কাস্টমার আসবে বেশি কুসংস্কার এটা আর কিছু না
আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমার আমাকে যেটা বলা হয়েছে আমি জাস্ট সেটা থেকে মুক্তি চাই মানে স্বপ্নের আমি আর একটা
ইম্পর্টেন্ট
কথা আমি আমার যে একটা বাগ্নি আছে বোনের আমি মানে ওকে নিয়ে দিতেছে গা আমি আর হাত ধরে টানতেছি বাট আমি ধরে রাখতে পারি
বিষয়টা তো পুরোটাই স্বপ্নের কাহিনী
হ্যাঁ
আমার বাস্তবে হইতো তাহলে আমার জন্য সহজ হতো স্বপ্নের যদি আজকে আজকে থেকে আপনার স্বপ্ন দেখবেন না এটা কনফার্ম থাকে ইনশাল্লাহ
থ্যাংক ইউ
সমস্যার সমাধান ঠিক আছে
ওকে প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর আমরা আজকের যিনি শেষ গেস্ট তাকে নিয়ে ফিরে আসবো এবং এই ফাঁকে আপনাদের কারো একবার মনে করিয়ে দিচ্ছি
শেষ গেস্টের কার্ডটা পড়বো কি
ভাই রাইট শেষ গেস্টের কার্ডটা আমরা পড়বো এবং দেখা যাক সেটা কি হয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে বারবার আমরা অ্যানাউন্স করছি স্পেশালি ডট ট্যারোটের এই সেগমেন্টের যারা ফ্যান কিংবা যারা মনে করেন যে আপনারা রিজার্ভের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাদের জন্য আমরা একটা বিশেষ সুবিধা দিয়েছি আপনারা আমাদের এই পেজে লাইভ রিজার্ভের কাছ থেকে সমাধান নিতে পারবেন একেবারে সরাসরি ওনাকে দেখতে পাবেন ওনার সঙ্গে যদি কোনো কথা বলার থাকে সরাসরি লাইভে কথা বলতে পারবেন আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/dorterot আমি আবারও বলছি www.facebook.com/dorterot ডরট এবং এই পেজটিতে আপনি লাইক দিলেই সঙ্গে সঙ্গে এটার মেম্বার হয়ে যাবেন প্রতি শুক্রবার রাত 11:50 উনি লাইভে আসেন এবং কালকেই ওনাকে রাত 11:50 আপনারা লাইভে দেখতে পাবেন আরেকটি বিষয় একটু বলি যেই পেজটিতে আপনি আছেন ওই পেজে যদি আপনি কোনো কারণে দেখেন যে 11:50 উনি লাইভে নাই তার মানে বুঝে নেবেন এটা নকল পেজ
না ভাই মানুষ
আমি
ডিনার টিনার করে আরামসে আসবো
কিন্তু আপনি লেট হলে আপনি অ্যানাউন্স করে দেবেন নইলে তো দেখা যাবে সবাই ডিসলাইক দিয়ে চলে যাচ্ছে এখান থেকে আপনি লেট হলে অ্যানাউন্স করবেন যে আমি আসছি একটু 5 মিনিট ওয়েট কট করেন বা কিছু একটা ওকে সো আপনার 11:50 মানে ধরে নেবেন
খেয়াল রাখবেন আমাদের অসংখ্য নকল পেজ তৈরি হয়ে গেছে সবচেয়ে বেশি লাইক যেটা 40,000 বেশি লাইক যেটা সেটা হচ্ছে আসল পেজ বাকি সবগুলো নকল পেজ নকল পেজে থাকবেন না থাকলে কিন্তু বিপদ
রাইট বিভ্রান্ত হবেন এবং যে ধরনের বিষয় নিয়ে আমরা ডিল করি সেই ধরনের বিষয় নিয়ে ডিল করে অনেকে আপনাকে নিঃস্ব বানিয়ে ফেলতে পারে কারণ এগুলো তো অন্ধবিশ্বাসের ব্যাপার সুতরাং কোন নকল পেজের সঙ্গে যুক্ত হবেন না
আমি এটাও শুনেছি আমাকে কিছু মানুষ স্ক্রিনশট দিছে যে আমার নামে ফেক আইডি খোলা হয়েছে মানুষের কাছে বলতেছে 1,000 টাকা দেন 2,000 টাকা দেন এমন করতেছে আর কি তো
নিশ্চিত ভাবে একটু সতর্ক থেকে স্টেপ নেওয়াটা ভালো 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি
ডর মানে ভয় হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ডর মানে ভয় হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ডর
5 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এবং স্পেশালি আমাদের সঙ্গে আছে রেজা ভাই ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে লাস্ট যিনি গেস্ট আছেন আমাদের সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হয়ে পড়ছে ভাই আপনার নামটা বলেন
আচ্ছা আমি ক্যান্ডলি আমার নামটা বলতে চাই
নাম প্রকাশ অনেক নো প্রবলেম
বয়স হচ্ছে 26
রেজা ভাই ওনার কথাই বোধহয় আপনি বলছিলেন যে ওনার আপনি ট্যারট কার্ড পড়তে চান তো ওনাকে আমরা কোনো ফোন না দিয়ে আমরা সরাসরি ট্যারট কার্ডে চলে যাবো
ওনার কার্ড পড়া আমার একটা ঘটনা বলতে চাই
জি প্লিজ
এই কদিন আগে আমার সাথে ঘটনা ঘটছে আমার সাথে কিন্তু অনেক কিছুই ঘটে আমি রাতের বেলা বারান্দা দাঁড়িয়ে আছি তখন বাজে 12টা রাত্রে 12টা বাজে আমি চা খাচ্ছি আমি ঘুমানোর আগে একটা চা খাই ঘুমাই আর কি তো হঠাৎ করে পিছন থেকে আমার একটা সার্ভেন্ট আছে বাসায় একটা মেয়ে কাজ করে ছোট ও বলতেছে মামা পটি লাগবো পটি পটি মানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা
টয়লেট
করে এটা পটি তো বারান্দার মধ্যে আমার একটাই ডোর ছিল দরজা ছিল তো তার লাগান ছিল তো আমি ওখানে জিম করি ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট আছে বড় একটা আয়না আছে বিরাট আয়না
বুঝতেই পারছেন আমাদের এই ট্যারট কার্ড রিডার রেজা ভাই সম্পর্কে অনেক সচেতন। ট্যারোট কার্ড নিয়ে আমার জানা মতে এই পুরো সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে কোন রেডিও শো হয়েছে কিনা আমরা ঠিক জানি না এত রেগুলারলি। সো এদিক থেকে আমরা উই আর দ্য পায়োনিয়ার অ্যাবসলিউটলি। বলেন
আমার পেছনে আমার চেয়ে বড় আয়না তো একদম অন্ধকার, 12টা বাজে, বারান্দার সামনে রোড, রোডের সামনে একটা লাইট জ্বলতেছে ল্যাম্প পোস্ট, কিন্তু আলোটা যথেষ্ট আলো না। তো বলতেছে মামা পটি লাগবো পটি, দুইবার বলছে। তো আমি পিছনে থাকা বলছি যা তুই এখন যা,
বিরক্ত করিস না,
তুই যা। হঠাৎ করে খেয়াল করলাম আমার তো দরজা লাগানো, বারান্দা আসলো কেমনে। তাই মাথা ঘুরে দেখি ওর মতো একটা ছায়া দাঁড়ায় আছে, আমাকে বলছে পটি লাগবো। তখন আমি ভাবলাম যে আসলেই সে আছে, তাই বলছি লাগবে না যা। তো আমি এরকম কয়েকবার হয়েছে, মনে করেন 5 সেকেন্ড এই ঘটনা ঘটছে। তখন আমি আর পিছনে থাকা দিলাম যে শ্যারোটা ছিল শ্যারোটা নাই, তো ছায়া মানে ছায়া না ওর মতো অবয়ব দাঁড়ায় ছিল। তো সাথে সাথে আমি গেলাম দরজা খুললাম, খুলে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে ওর মেয়েটার নাম হচ্ছে চন্দনা, ও কোথায় চন্দনা কোথায়? তো তিথি বলতে চন্দনা তো নিচে, মানে নিচে হচ্ছে একতলায় সে গেছে। তখন আমি একটু অবাক হয়েছি যে আসলে আমার মধ্যে ভয় কাজ করে না, কারণ আমি এগুলো নিয়েই থাকি। তো আমার কাছে মনে হলো যে না বারান্দায় সামথিং কিছু একটা আসছিল আমার সাথে কমিউনিকেট করার জন্য, আমি কমিউনিকেট মিস করে ফেলছি, এটা আমার জন্য একটা বিরাট বড় ভুল হয়েছে। আমি কমিউনিকেট করলে হয়তো আমি অনেক কিছু জানতে পারতাম, আমি কমিউনিকেট মিস করছি। আমি আমার বারান্দায় গেলাম, সাথে সাথে মোবাইলটা বের করলাম, বের করে ফেসবুকে স্ট্যাটাস লেখা শুরু করলাম। স্ট্যাটাসটা ফেসবুকে আপনারা পাবেন, ডট ট্যারট যদি যান পাবেন। স্ট্যাটাস লিখলাম আমি এখানে এরকম দাঁড়িয়ে আছি, আমি রাত্রে 12টা বাজে আমার সাথে হলো। তারপরে আমি একটা ছবি তুললাম, রাস্তার ছবি তুললাম যে আমি বারান্দায় আছি প্রমাণ, ছবিটা ফেসবুকে পোস্ট করলাম। পোস্ট করার 10-15 মিনিট পরে শুধু কমেন্ট আর কমেন্ট আসছে। তো আমি ভালো করে খেয়াল করে দেখলাম ছবির মধ্যে আরেকটা মেয়ে দেখা যাচ্ছে ছেড়র মতো, ওটা আমি কোনো খেয়াল করি না, ছবি তোলার সময় খেয়াল করিনি। ছেলেপেলেরা কমেন্ট করতেছে যে ভাই এটা কে, এই ছায়াটা কে, ছোট্ট একটা মেয়ে ছবির মধ্যে শ্যাডো, এটা অবশ্যই অনেকে জানেন মোবাইল দিয়ে এডিট করা
যায়,
কোনো এডিট নাই, ছবিটা রো কপি আমার কাছে আছে, কিভাবে কেমন দেখাইছি এবং এটা আপনারা দেখলেও বুঝবেন যে এডিটেড না। আমি আমার দৌড়ে বারান্দায় গেলাম, গিয়ে ছবি তুললাম, কোনো শ্যাডো নাই, কোনো কিছু নাই। এর পাশে বিল্ডিং এ কিন্তু শ্যাডোটা ছিল, আর যে বিল্ডিং এ শ্যাডোটা ছিল সেটা আমার চাচার বাসা, ওই বাসায় একটা মানুষ আত্মহত্যা করছে, একটা মেয়ে মারা গেছে ছোট মেয়ে, ওই বাসায় অনেক কিছু অলরেডি ঘটছে, একটা বৃদ্ধ লোক মারা গেছে, এই হচ্ছে বিষয়। তো এরকম ঘটনা আমার সাথে অনেক ঘটে। আমার রুমের মধ্যে কিছু ড্রয়ার থেকে অটোমেটিক খুলে যায়, দরজা খুলে যায়, আমি ঘুমের মধ্যে শুনি কানে ফিসফিস করতেছি, এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটে। আচ্ছা, যারা আমার কাছে আসেন সমস্যা নিয়ে, যাদেরকে আমি চেষ্টা করি সমাধান করার, আমি কখনো বলবো না আমি সমাধানকারী, আমি চেষ্টা করি। ছোট্ট একটা রেকর্ডিং আপনাদের শোনাবো, এই রেকর্ডিংটা হচ্ছে আন্টি, ওনার বয়স হবে 70-এর উপরে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি এটিএন মাতার পরে আর রোকেয়া সোনার পরে, আমাদের কি আল্লাহর নামে, আমি আগে দাঁড়াই থাকতে পারতাম না। আমি কালকে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমি রান্না করেছিলাম, এর মাঝে আমি এবাদত আর খাওয়া দাওয়ায় সময় নষ্ট করেছি। ছোট মেয়ে আসছিল, জামাই আসছিল, তো ওই এদের জন্য রান্না আর ওই যে খতম বলছিলেন, খতমের জন্য ওই ওটা একটু আমি হালুয়া আর পাউরুটি চা
চা ছিল। সমস্যাগুলো কি আছে এখন? আর
না ইনশাল্লাহ নাই।
আর যে আপনার যে পায়ে সমস্যা ছিল সেটা?
না নাই,
একদম ভালো গেছে। না, আপনি রেস্ট নিন, রেস্টে থাকেন।
আমি আপনাকে দোয়া করি, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক।
বাচ্চাটা যারা আছে ওনারা খুবই প্রতিষ্ঠিত, কিন্তু আমি লেখাপড়া করতে পারিনি একটা সমস্যার কারণে। তো আপনি আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছেন, ঠিক আছে,
আলহামদুলিল্লাহ। আমি করিনি, আল্লাহ করছে।
তাহলে তো একজন তো উচিলা লাগে ভাই, সেটা হচ্ছেন শুধুমাত্র আপনি, আপনার জন্যই আছে।
আমরা আসলে এই স্যাম্পলগুলো আপনাদেরকে এই জন্যই শোনালাম যে আসলে মানুষজন যখন এরকম উপকারটা পায় এটা, এবং এই রিসেপশনটা আমাদেরকে দেয়, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমরা সময় আসলে নষ্ট করতে পারবো না, কারণ আমাদের হাতে অনেক অল্প সময় আছে। হ্যাঁ, আপনি ওর ট্যারোট কার্ডটা রিড করে ফেলেন, কজ উই ডোন্ট হ্যাভ মাচ মোর টাইম ফর দ্যাট।
তুমি কি কখনো ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল?
যে
ওখানে চান্স হয় নাই,
ফার্স্ট টাইম হয়নি,
হয়নি, পরীক্ষা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছিল,
অল্পের জন্য কোন একটা ঝামেলা হয়েছিল, পাইনি, ফার্স্ট টাইম পাইনি।
এখানে কার্ডে আসছে মনির, কার নাম?
মনির আমার বাবার নাম।
বাবার নাম?
জি।
ওনার কি অবস্থা?
ওনার অবস্থা তো ভালো না।
আমার কাছে আসছে মনির নামটা, মনির হোসেন টাইপের সামথিং, মনির হোক, ইসলাম,
মনির আহমেদ হচ্ছে আমার বাবা,
মনির নাম আসছে আমার কাছে।
জি।
এই কার্ডে যেটা আসছে ডাবল ছাপ, ছাপের দুইটা মুখ,
জি,
এর মানে হচ্ছে এম দিয়া লাস্টে আর, বাঙালি নাম মনির হয়।
জি।
তুমি চোখ বন্ধ করো, আমি কি বলি শুধু সেটা শোনো। তোমার সাথে আমাকে আমার আগে কখনো পরিচয় ছিল?
জি না,
কোনোদিন জীবনে প্রথম দেখা এটাই। তুমি একটা প্লেয়ারের কথা চিন্তা করো, জাস্ট চিন্তা করো, মনে করো ক্রিকেট ফুটবল প্লেয়ার চিন্তা করো, জাস্ট মনে মনে ফেস চেহারা চিন্তা করো, মনে মনে চিন্তা করছো?
জি।
আচ্ছা, এখন চোখ খুলে ফেলো, সে কি তুমি ফুটবলের কোন প্লেয়ার চিন্তা করছো?
জি, ফুটবলার কোন চিন্তা করছি।
সে কি লিগে খেলে?
লিগে খেলে,
আর্জেন্টিনায় খেলে। আচ্ছা, ওর প্রথম নামের অক্ষর কি এম দিয়ে শুরু হয়?
এম না, ওর নামের মাঝে একটা এম আছে,
এম আছে,
প্রথম অক্ষর এম না।
তুমি একটা প্লেয়ার চিন্তা করো, তোমার পছন্দের একটা প্লেয়ার চিন্তা করো।
পছন্দের না, করবো না, অন্যটা করবো,
অন্যটা করো। আমি যেটা করতে পারি, মানুষের লাইকিং আনলাইকিং সেগুলো বের করতে পারি খুঁজে। একটা হচ্ছে তুমি কোন প্লেয়ারে হেট করো না, কোন প্লেয়ার তুমি ঘৃণা করো না। আমার কাছে যেটা আসছে, তুমি যাকে পছন্দ করো সে বার্সেলোনায় খেলে, তার নাম এম দিয়ে শুরু হয়, এর বাইরে আমি জানি এম দিয়ে ম্যারাডোনা হতে পারে, তার নাম এম দিয়ে শুরু হয়, সে বার্সেলোনায় খেলে এবং সে আর্জেন্টিনা প্লেয়ার, এতটুকু আসছে আমার কাছে, বাইরে কিচ্ছু আসে না, তার নাম আমি জানি না। ক্যারট কার্ড বেশিরভাগ সময় বিপদের সংকেত দেয়, এই কার্ডটা বিপদের কার্ড, টু অফ পেন্টাকেল রিজার্ভ মিনিং, মানে বিপদের কার্ড, হার্ড টাইম যাচ্ছে,
ভয়াবহ
ইনকাম কোনোভাবে হচ্ছে না, ইনকাম থেকে খরচ বেশি হচ্ছে, তুমি দেশের জন্য কিছু করতে যাচ্ছ বহুদিন ধরে, দেশের জন্য, নট ফর ইউ, তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি দেশের জন্য অনেক কিছু করতে পারবা,
কিন্তু আমি নিজেই তো নিজের বেড়া জালের ভিতরে বেরোতে পারতেছি না নিজে।
তোমার সাথে কি নাহিদ নামে কোনো সম্পর্ক ছিল?
নাহিদ নামে কোনো
মনে করে দেখো, হ্যাঁ তোমার অনেক অনেক কিছু ভুলে যাবে যে
নাহিদ
তোমার সাথে থাকতো, সে গত আমরা যখন নারায়ণগঞ্জ গেলাম কৃষ্ণ ভাই, একটা ছেলেকে বলছিলাম তুমি কি চাঁদনীকে খুঁজতেছো, একটা চাঁদনীকে, তোমার ব্রেন খুবই ভালো, ইম্প্রুভিং এর অনেক সুযোগ আছে, বাট কোনো ভাবেই তুমি ইম্প্রুভ করতে পারছো না, এবং তুমি তোমার বাসায় থাকো না, তুমি থাকো বন্ধুদের সাথে, তোমার আপাতত বাড়ি ঘর নাই, এমন একটা কন্ডিশন, যদি এটা বিষয়টা অন্যরকম, তুমি থাকো বন্ধুদের সাথে, এর কারণ কি?
আমার পড়ালেখার পারপাসে অথবা আমার ক্যারিয়ার পারপাসে আমি থাকতেছি।
আচ্ছা, ক্ল্যাশ অফ ক্রাইসিস, হ্যাঁ মানে একচুয়ালি খুব আলটিমেটলি এখানে নেগেটিভ কার্ডগুলো আসতে বেশিরভাগ, মানে খুবই ক্রাইসিস যাচ্ছে, পারিবারিক সামাজিক মানসিক সব দিক দিয়ে ক্রাইসিস, তুমি যাই যেটাকে হাত দিয়ে ছোটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি যেটাই করতে যাচ্ছ সেটা নষ্ট হয়ে যাচ্ছে,
এবং যেটা ছেড়ে দিচ্ছি সেটা স্বর্ণ হয়ে যাচ্ছে, এমন
তোমার হাতে যে হয় আসে সেটা ধ্বংস হয়ে যায়, তোমার কাজটা অন্য কেউ করুক সেটা খুব উন্নতি করতেছে,
জি জি,
এটা কি সমস্যা?
জি, আরো প্যারানর্মাল,
হ্যাঁ তাহলে আমরা প্যারানর্মালটা শুনি, আমি তোমার সঙ্গে বললাম যা যা বলার, আমি যেগুলো বলি আমি চ্যালেঞ্জ করবো, যদি সেরাও
আমি প্রচন্ড চেষ্টা করি আমার লাকটাকে চেঞ্জ করার, কিন্তু আমি কোনোভাবে পারি না, আমি শেষ মুহূর্তে দেখা যায় আমি যখনই ওইটা ছেড়ে দিই দেখা যায় ওইটাই তখন স্বর্ণ হয়ে গেছে, এতদিন এটা
অন্য কাছে গিয়ে স্বর্ণ হয়ে যায়,
স্বর্ণ
হাতে থাকে না। আচ্ছা, ওটা আমরা পরে আসবো, আমরা প্যারানর্মালটা শুনে নিই।
প্যারানর্মাল হচ্ছে যে আমি যখন ঢাকায় মিরপুরে একটা স্কুলে পড়তাম, তো ওখান থেকে আমরা দেশের বাড়িতে চলে গেছিলাম, তো ছোটবেলা আমার কেন যেন মাঝে মাঝে ভয় লাগতো, এটা রেগুলার পার্ট ছিল না, কিন্তু আমি যখন ক্লাস সিক্স এ উঠলাম দেখলাম যে কি যেন বোভায় ধরা, আমি ভাবলাম যে হ্যাঁ বোবা ধরেছে আমাকে, এটা নর্মাল জিনিস, এবং মাঝে মাঝে সুরা টুরা পড়ে ওইগুলো আমি দেখলাম যে খুব একটা ওটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, এই আমি রাতের বেলায় বিভিন্ন ইয়ে ঘুমাতে ম্যাস, তারপর গ্যাস লাইট, ওই যে লোহার জিনিস যেগুলো আর কি জাঁতা টাতা এগুলো নিয়ে ঘুমাতাম, তো আমি প্রতিদিন বলতো এই তুই এগুলো নিয়ে কি কারণে ঘুমাতো, সমস্যাটা কি, কিন্তু আমি একটু ইন্ট্রোভার্ট থাকার কারণে কখনোই বলতাম না, আমার সমস্যাটা এরপর থেকে মানে তীব্র হওয়া শুরু করলো, যে মনে হচ্ছে আমার পা, আমি শোয়া যখনই বিছানায় যাই শোয়ার সাথে সাথে পা জিম জিম করে কিছু একটা আমার শরীরের উপর ভর করতে, কিন্তু আমি কোনোভাবে সেটাকে মানে যে ছাড়াবো সেটা পারি না, কিন্তু কোন কোন সময় দেখা যায় আমি কোনো মতে যদি বাম হাতটা উঠাতে পারতাম ইয়ে করতাম সেটা চলে যেত, এটা আমার কমন ফেনোমেনন হতো এবং প্রতিদিন একই সমস্যা আমি দেখতাম, আমি কিন্তু সচেতন যে আমার পা জিমজিম করে কেউ একজন আসতেছে, আমি জানি না
মানে হাফ স্লিপে আছেন,
মানে হাফ স্লিপ, চোখটা বন্ধ কিন্তু আমি সবার কথা শুনতে,
ব্রেইন অ্যাক্টিভ,
ব্রেইন অ্যাক্টিভ, সেটা আমার পুরো শরীরের উপরে ভর করেছে, এমন আমি মাঝে মাঝে যদি চিত হয়ে শুতাম মানে উঠ হয়ে শুতাম আমাকে অটো চিত করে ফেলতো, মানে আমি দেখতেছি আমি অটো চিত হয়ে যাচ্ছি,
বডিতে সে হাত দিত,
হ্যাঁ পুরো বডিতে হাত দিত, ঠোঁটগুলো কাঁপতো আমি দেখতাম, আমি বুঝতে পারতাম, তো প্রথমে ভয় পেতাম আমি, কিন্তু যখন দেখলাম যে না এটা একটা কমন ইয়ে হয়ে গেছে আমি এটাকে ছেড়েই দিছি যে না আমি এটা যেভাবে চলতেছে চলুক, তো মাঝখান দিয়ে আমি যখন ক্লাস এইটের স্কলারশিপ পরীক্ষা আসতো আমি চিন্তা করলাম আমার যেহেতু এই সমস্যা আমি দেখি প্রতিদিন ফজর নামাজ পড়ে ঘুমাতাম রাতের বেলা, এই সমস্যা আমি কখনোই পড়তাম না, কিন্তু যেদিন আমি রাতের বারোটা একটা সময় ঘুমাতাম সময়টা ঘুমালেই দেখা গেছে যে আমার এটা ভর করে এবং আমাকে উল্টে চিত করে ফেলে, এবং তার সাথে এমন হতো যে মাঝে মাঝে আমার লুঙ্গি টুঙ্গি মানে এগুলো জানি না এটা করবে কিনা ওইগুলো বাইরে পাওয়া যেত, আমি মশারি ঢুকিয়ে ঘুমাতাম কিন্তু এটা বাইরে,
এটা লাস্ট ফিজিক্যাল ব্যাপার সাথে,
এটা আমি যা বলতেছি জাস্ট তিন চার মানে এভাবে চলতে থাকলো, তখন আমি ভাবলাম যে না এটা হয়তো আমার সাথে কিছু আছে, আমি ফ্যামিলিকে এটা লজ্জার জিনিস যে কিভাবে বলি যে, এবং একদিন সে আমাকে দেখা দিছে বলতে আমাকে বলছে সে একজন মহিলা তার দুইটা মেয়ে আছে তার হাজবেন্ড ছিল না, এই ধরনের
ঘটনাটা কত বছর,
এটা আমার ক্লাস নাইনে থাকাকালীন প্রায় এখন থেকে প্রায় আট দশ বছর আগে, তো সেটা ওখানেই পাঠ শেষ হয়ে গেছে, খুজুরের কাছে গেছিলাম আমার গ্রামেরই অনেক আলেম,
রাসেলকে চিনেন, রাসেল আপনার বন্ধু,
হ্যাঁ হ্যাঁ চিনি, ইয়েস,
ওর কি অবস্থা?
ওর অবস্থা এখন ভালো না, ও দৌড়ের উপরে আছে অলরেডি,
আপনাকে হেল্প করতে হবে, রাসেল হেল্প করতে পারবে, সে এখন সরতে আছে, লস অফ রিলেশনশিপে আছে, ইমোশনাল হার্টে আছে, হ্যাঁ
জি,
ওর কিছুদিন একটা মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে, জানেন এটা?
না, সেটা অনেকদিন ওর সাথে যোগাযোগ নেই আমার।
ওর সাথে আপনার যোগাযোগ না, দেড় বছরের উপরে?
হ্যাঁ, অনেক, হ্যাঁ, দেড় বছরের উপরে।
তখন থেকে ব্যানেজ?
হ্যাঁ।
ওকে যদি খুঁজে বের করতে পারেন, ও আপনাকে বিরাট হেল্প করতে পারবে।
কিভাবে?
এটা আপনি অটোমেটিক জানবেন, তার সাথে দেখা হলে বুঝবেন। একটা বিপদগ্রস্ত মানুষও কিন্তু অনেক সময় মানুষকে হেল্প করে। পানিতে ডুবে যা মানুষ মারা যায় তখন সে ভেসে ওঠে, ওই মরা লাশ দিয়ে লাশে ভর করে সে বেঁচে থাকতে পারে। বিষয় এরকম আর কি। ওদের খুঁজে বের করা পসিবল না? না,
পসিবল,
পসিবল তাহলে বের করার খুঁজে। ও আপনাকে অনেক ধরনের হেল্প করতে পারবে, প্যারানর্মাল দিয়ে হেল্প করতে পারবে, মানসিক হেল্প করতে পারবে, আর্থিক হেল্প করতে পারবে।
কিন্তু ওর তো আর্থিক অবস্থা জানা মতো।
হ্যাঁ, বিকারী হতো, বুঝলেন না বিষয়টা? একটা একবার এরকম হয়েছে কিবরিয়া ভাই, একটা বিজনেস স্টার্ট করি আমি অনেক আগে, একজন মানুষ, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই মানে কি খুবই খারাপ, দিন আনে দিন চলে। সে আমারে বলতেছে, ভাই এটা করেন, করলে কেমন হয়। তখন তার চোখের থেকে আমি তাকালাম, তো দেখলাম সে যে আইডিয়াটা আমাকে দিল, এটা এই আইডিয়াটা আমার দিতে আমার আমার সাতবার জন্ম নিতে হবে। বিষয়টা এরকম, আমি ইনস্ট্যান্ট তার আইডিয়াটা নিয়ে বিজনেস শুরু করলাম। আল্লাহর রহমতে আমার বিজনেস খুবই ভালো। বিষয়টা কিন্তু এরকম নয়, তার অবস্থা কেমন, তার ব্রেন কেমন, এটা চিন্তা করেন। তারপর আপনি বলেন যেটা রাত্রেবেলা ধরে,
ওখানে হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছিল, তো আমি ইনশাল্লাহ সেখান থেকে কিউর হই। কিন্তু এর পরবর্তীতে দেখা গেল সমস্যাগুলো আমার ট্রান্সফার হয়ে গেছে আমার ছোট ভাইয়ের সাথে। সে রাত বিরাতে খালি ঘোরাদৌড়ি করে, বিভিন্ন দিকে চলে যায়, রাতের বেলায় অন্ধকার রাতে সে হেঁটে বেড়ায়। তো আমি এটার জন্য আমি আম্মুকে একদিন বললাম, ঢাকায় এসে কলেজে ভর্তি হলো, দেখা যায় পড়াশোনায় করবে না, বলতেছে না আমি পড়াশোনায় করবো না, আমি বিদেশে চলে যাবো, আমি কামলা খাটবো, এই ধরনের কথাবার্তা। তো আমি বললাম, আম্মু ওর তো এগুলা আমার কাছে কোন প্যারানর্মাল মনে হচ্ছে। কয়েকজন হুজুরের কাছে গেলো, সবাই সেম কথা বলল, ওর সাথে কিছু একটা আছে যেটা কিনা ওকে সবসময় ডাইভার্ট করে, ও নিজেই নিজেকে মেরে ফেলবে বা সুইসাইড করবে, এরকম একটা কথা বলল। তো আমি বললাম, টাকা পয়সা গেল, আমি এই এর কাছে যাও, এ যদি আমি নিজে অনেক কষ্ট করে টাকা দিয়ে এটা ইয়া করালাম, ইনশাল্লাহ দেখা গেল যে সেই প্রবলেম থেকে ও বের হয়ে আসছে। অল্প কয়েকদিনের ব্যবধানে সে মোটামুটি ভালো রেজাল্ট করেছে, সে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো মোটামুটি ভালো সাবজেক্টে সে পড়তেছে। কিন্তু তারপরেও দেখা গেছে যে আমার সাথে বিভিন্ন ঝামেলা ঘটতেছে। আমি একটা করতে পারি ছোটবেলায় কার সাথে যদি কিছু হয়, আমি বুঝতেছি আমার সাথে কোনো কিছু প্যারানর্মাল ঘটতেছে। তো লাস্ট কিছুদিন আগে আমি চিটং এ একটা অনেক রিনাউন্ড তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলল যে তুমি না, শুধু তোমার পুরো ফ্যামিলিকে করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক, এবং তোমাকে এমন ভাবে করা হয়েছে, উনি জাস্ট বেশি ভয় দেখে না, বলতেছে যে হায়াত মৌত আল্লাহর হাতে, তবে এই ধরনের ইয়া খুবই ভয়াবহ।
হাতটা দেখি আমি, আমার কাছে আসেন, খুব আনিজি লাগতেছে, এখন
কাঁপতেছে রীতি মতো।
আপনার উপরে কোন ধরনের কুফরি কালাম করা হয়নি, 100% শিওর থাকে।
নেক্সট আমি একটা ইয়াতে গিয়েছিলাম,
এই মুহূর্তে আপনার কোনো এফেক্ট নাই আর
কি? আমি, হ্যাঁ সেটাই আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি একটা অন্য একটা জায়গায় গিয়েছি পাবনাতে, খুব এক্সপার্ট বা ভালো আমার
ঘুরে ফেলছেন বাংলাদেশ।
আমি অস্থির মানসিক ভাবে সুইসাইডের ধরন আছে মানুষ, আমার মনে হয় যে আমার মাথাটাকে এমন ভাবে মেরে দিয়ে আমার চোখের সামনে দেখবো আমার মগজগুলো ছিটে গেছে, আমার সবসময় এই জিনিসটা মনে হতো আমার কাছে। তো যা ওনার কাছে গেলাম, উনি বললো যে হ্যাঁ তোমার এই সমস্যা ছিল, তো উনি মোটামুটি ইনশাল্লাহ আমার যেটা মনে হয়েছে যে উনি আমাকে করতে পারছে এটা মনে হচ্ছে। অনেকগুলো স্বপ্ন আজকে অনেক বলা হয়ে গেছে, কিন্তু এই জন্য বলতে চাচ্ছি না, আমি যা দেখি তা হয়তো সিম্বলিক অথবা ভেরি রিসেন্টলি তাই ঘটে। আমি রাতের সকালে ঘুম থেকে লাফায় উঠলাম, দেখলাম যে আমি পরীক্ষা খারাপ করেছি, কিন্তু আমি কোনোভাবে মনকে বুঝাতে পারতেছি না যে এই পরীক্ষাটা আমার খারাপ হয়েছে। ওই দিনই বিকালে আনএক্সপেক্টেড রেজাল্টটা দিলে এবং আমি সবচেয়ে খারাপ করে বসে আছি।
নাম্বার বলেন, যে কোনো নাম্বার,
57
মানে 14। 2014 সালে কোথায় পরীক্ষা দিয়েছিলেন, বড় কোনো জায়গায়?
12
12 হলো, এটা 14 প্যারানর্মাল ভাবে 14।
ওকে ফাইন, হ্যাঁ
14 সালে আমার ফাইনাল পরীক্ষা হয়েছিল,
যেটা রেজাল্ট খারাপ আসছিল।
হ্যাঁ হ্যাঁ, আমার ভয়াবহ রেজাল্ট খারাপ আসছিল,
ভয়াবহ খারাপ আসছিল।
হ্যাঁ
এখানে একটা বিষয় আমি বলি আপনাকে,
জি
যখন আমি কাউকে রিড করি চেষ্টা করি, আসলে একটা বিষয় আপনার মনে রাখবেন, যখন আমি বলি যে করি বা হবে, এগুলা কোনোভাবে হবে বা করি মনে করে নিয়েন না, আমার কথার ভুলে হতে পারে, আমি সবসময় বলি চেষ্টা করব বা হতে পারে, বিষয়টা এরকম, মাঝে মাঝে আমার কথার ভুলে চলে আসে কথাগুলা। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, আমরা জানি বিজ্ঞান বলে যে একই রকম মানুষ সাত, মানে একই রকম মানুষ সাত প্রকারের হয়, মানে আমার চেহারায় আরো 6 জন রাজা ভাই পৃথিবীতে আছে একই চেহারা। আমি যখন কাউকে রিড করতে চেষ্টা করি বা করার ট্রাই করি, তো দেখা যায় সবাই বলে, মানে এই পত্র এটা যারা আছে সবাই বলছে যে হ্যাঁ ভাই হ্যাঁ হয়েছে, হে সেই, আপনি এত গভীরে কেমনে জানলেন, যেমন আপনার বাবার নাম মনির আহমেদ, আমি কেমনে জানলাম, বন্ধুর কথা জানলাম কিভাবে, বা আমি আপনার যে নাম্বার বলতে বলছে 57 বলছেন, হ্যাঁ ওইটা আমার হিসাবে 14 হয়, ওই সময় পরীক্ষা অনেক কিছু বলি আমি, তো মানুষ বলে মিলে। কিছু কিছু মানুষ থাকে যারা একদম ভিন্ন, এরা আমার জন্য খুব ক্রিটিক্যাল। আমি কিন্তু সব জানতাম না, আমি একজন মূর্খ মানুষ সবসময় বলি, আমি এই প্যারানর্মাল লাইফে আমি একজন ছাত্র মাত্র, তো এরা এত ক্রিটিক্যাল আমার কোনোভাবে তাকে রিড করতে পারি না। আমি মাথা আমার হিট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, আমি কোনোভাবে তাকে পড়তে পারতেছি না, মানে আমি পারতাছি না, যে পারতাছি না। এতটা কঠিন আমার জন্য? এদের মধ্যে আপনি একজন,
সেটা আপনার সহজে অনেকগুলো সংখ্যা লিখতে বলেছেন, আমার সবসময় এক্সেপশনটার মধ্যে
আপনি ওদের মধ্যে একজন। ইভেন আপনার সাথে কারো সহজে বনি বানা হবে না, আপনার বন্ধু প্রচুর হবে, হ্যাঁ, কিন্তু আপনার চোখের সামনে বন্ধুদের উন্নতি করবে আপনি পারবেন না। এর কারণ হচ্ছে আপনার ট্র্যাকটা রং, আপনি যে ট্র্যাকে যাচ্ছেন বা যা ভাবেন এটা রং। আমাদের মানুষ ভিন্ন হয় না, মানুষের ব্রেনটা ভিন্ন হয়। আপনার যে ব্রেনটা, এটা গড গিফট, এটা খুব পাওয়ারফুল একটা ব্রেন। আপনি যদি, আমি আপনাকে রিড করতে পারতেছি না, এবং অনেক পয়সাওয়ালা মানুষ আছে, মানে কোটি কোটি টাকার মালিক, আমি আমার জন্য খুব ইজিলি রিড করতে পারি আমি। তো আপনি যেহেতু ভিন্ন, আপনার ব্রেনটা যদি ট্র্যাকে নিয়ে আসতে পারেন, আপনার পৃথিবীতে অনেক নাম
কামাবেন,
অনেক নাম বাংলাদেশের, কেন আপনার অনেক বড় নাম কামাবেন। আমি দেখতেছি আপনার মধ্যে, আপনার মধ্যে নেতা হওয়ার একটা বিশেষ লক্ষণ আছে। মানে নেতা মানে কিন্তু এই না, কোনো পার্টির নেতা না, নেতা মানে
গুড ক্যারিয়ার একজন লিডিং পার্সন।
হ্যাঁ, নেতা মানে লিডিং পার্সন, নেতা মানে এই না যে আমি অমুক পার্টি করেছি, নেতা না, নেতা মানে কিন্তু লিডার,
লিডিং।
আপনার মধ্যে লিডারের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো আপনার ট্র্যাকটা যাতে রাইট ট্র্যাকে আসে, সেই জন্য আমি একটা আপনাকে জিনিস দিব, চেষ্টা করব যাতে সবকিছু হচ্ছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করব।
প্রিয় শ্রোতা, রাত অনেক গভীর হয়েছে আজকে। ডরের ট্যারট কার্ডে আমরা বেসিক্যালি যারা লিসনার ছিলেন এখানে এসে, অনেকেই এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, আমরা সবারটা নিতে পারলাম না। সো উই আর এন্ডিং, অ্যান্ড অফকোর্স আপনাদেরকে ইনভাইট করবো আগামীকাল রাতের বেলা ফেসবুকে চলে আসার জন্য। রেজা ভাইকে আপনারা সরাসরি পাবেন ফেসবুক লাইভে 11:50 ডর ট্যারট পেজে। আমি আরো একবার মেনশন করছি, www.facebook.com/DAARTAROT, স্পেলিং টা আরেকবার বলছি, DAARTAROT, দ্যাট ইজ ডট অ্যারোট। স্পেশাল সেগমেন্টে আপনারা পাবেন 11:50 থেকে প্রতি শুক্রবার।
একটা ছোট্ট কথা বলি,
অলওয়েজ বলেন, আপনি বলেন,
মাঝে মাঝে আটকে দিই, হ্যাঁ, আপনার কমেন্ট দেন তো কি দেবের বিরুদ্ধে, আমি দেখি তো দেখে হাসি আর কি। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে ইনবক্স করবেন তারাই বা কমেন্ট করবেন তারাই যাদের আসলে প্যারানর্মাল প্রবলেম আছে, যেগুলো আসলে আদৌ ভৌতিক বা ভৌতিক অথবা অশরীরী। আপনারা ভাবতেছেন যে আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে অথবা কোনো জিনের আসর আছে, এই ধরনের প্রবলেমগুলো আমি আপনাদেরকে ইনভাইট করবো রেডিওতে আসেন। আমি নিজে নিয়ে আসবো আপনাদেরকে রেডিওতে, আমি নিজে ইনভাইট করবো ইনবক্সের মাধ্যমে। তো তাদেরকে আমরা অগ্রাধিকার দিই। সুজয় ভাই কি বলেন?
জি শিওর। তো শেষ করে আজকে প্রিয় শ্রোতা, এই পেজটিতে আপনারা চলে এসে আসবেন, লাইক দিয়ে দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেজটির মেম্বার হয়ে যাবেন। আপনারা কালকে 11:50 রেজা ভাইকে পাবেন এবং প্রতি শুক্রবারই পাচ্ছেন। আজকের মতো শুভরাত্রি, সবাই অনেক ভালো থাকুন, সবার সব সমস্যার সমাধান হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো শুভরাত্রি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.